a.m., the night comes alive with grounding form.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, ঘড়িতে সময় রাত 11:59। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম, আমার সাথে রয়েছেন জিলানি, যিনি আসলে আমরা পরিচয় করে নিইনি কখনো এভাবে, কারণ সবসময় পেছনে থেকে যে মানুষটি কাজ করেন, আমরা বিশেষ করে যারা আপনারা আমাদের আউটডোর শোগুলো শোনেন, তারা হয়তো কখনো শুনে থাকবেন নামটা, এবং আজকেও অক্লান্ত পরিশ্রম করেছেন এতক্ষণ পর্যন্ত সকাল থেকে, এখন আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে, আছেন আমাদের আজকের অতিথিরা, এবং সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনাদের সাথে সুর মিলিয়ে একসাথে বলতে চাই ভূত এফএমের পঞ্চম জন্মবার্ষিকীতে অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য, ভূত এফএমের জন্য, আমার নিজের জন্য, সবার জন্য, মাসুমের জন্য, জিলানির জন্য, এবং চিন্টু ভাইয়ের জন্য। চিন্টু ভাই বাইরে আছেন এখন, যিনি আপনারা শুরুতেই যার সাউন্ডটা শোনেন, যিনি এর আগেও যখন শুনেছেন ভূত এফএমের শুরুতেই যে সাউন্ডটা বাজে এবং যে ইন্ট্রোটা বাজে আর কি, আইডিটা বাজে, সেই আইডিটা যিনি তৈরি করেছেন, এবং বিভিন্ন মিউজিক টিউজিকে সবসময় আমাদের যে হেল্প করেন, এবং সেই সাথে মাসুম তো আছেই। তো আমরা পাঁচটা বছর কাটালাম, এবং পাঁচটা বছর কাটাতে পেরেছি শুধুমাত্র আপনাদের কারণে, কারণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবসময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এবং এখনো যেমন আছেন, ভবিষ্যতেও আশা করছি তেমনই থাকবে। এবং আমি দেখতে পাচ্ছি যে ইনফ্যাক্ট 13 তারিখ ছিল হচ্ছে ভূত এফএমের জন্মদিন, আমরা আজকে সেলিব্রেট করলাম সেটা, যেহেতু আপনারা আজকে সবাই জয়েন করবেন, সুতরাং আমরা আগে সেলিব্রেট করে পরে বাসি ছবি না দিয়ে আজকে যারা অতিথি আছেন তাদেরকে নিয়ে এবং আমাদের আজকের অফিসের সবাইকে নিয়ে আমরা আজকে সেলিব্রেট করলাম বার্থডেটা। এবং আমরা যখন পোস্টটা দিয়েছিলাম তখন দেখেছিলাম সেই পোস্টে অনেকেই অনেক কিছু লিখেছেন, আমি দেখেছি যে অনেকেই এরকম লিখেছেন যে আগে খুবই ভালো লাগতো, আবার অনেকে লিখেছেন যে এখন আরো বেশি ভালো লাগে, দুরকমই আছে, আপনারা ফেসবুকে গেলেই সেগুলো পেয়ে যাবেন। অনেকে লিখেছেন যে আসলে চাইলেও রং চং দিয়ে ঘটনা বলা সম্ভব হয় না, কারণ আমরা মানে কি বলবো, যে আমাদের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বাজারে যে সমস্ত বইগুলো কিনতে পাওয়া যায় ভূত এফএমের বই বাদে, সেই সমস্ত বইয়ে পাওয়া যায় না, এগুলো কারো মস্তিষ্ক প্রসূত ঘটনা না, মাথা থেকে উর্বর মাথা থেকে বের হওয়া কোনো ঘটনা না, এগুলো ঘটনা যারা শেয়ার করেন তারা এখানে এসে শেয়ার করেন, এবং তারা তাদের জীবনে বা তাদের পরিচিত মানুষের জীবনে ঘটে বলেই সেগুলো শেয়ার করেন। আপনি একবার চিন্তা করে দেখেছেন যে প্রায় 250-300 মতো আমরা যদি ধরি যে আমাদের এপিসোড হয়েছে, সেই এপিসোডের আপনারা যদি কোনো কিছু বিশ্বাস না করেন, মানে এতজন মানুষ তাদের মধ্যে একজনের ঘটনাও যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে বুঝতে পারছেন যে কত ভয়াবহ হতে পারে সেই ব্যাপারটা। এবং আমি আশা করছি যে আপনারা সবসময় যেমন আমাদের সঙ্গে ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন, এবং অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য, আপনাদেরকে ভালোবাসা জানানোর সময় আমি ভাষা হারিয়ে ফেলি সবসময়, কারণ আপনারা আপন মানুষ। আমি প্রতিদিন যেরকম আমার কাছের মানুষগুলোকে, আমার পরিবারের মানুষগুলোকে, বন্ধু বান্ধবদের বলতে হয় না যেভাবে যে আপনাদের অনেক ভালোবাসি, ঠিক সেভাবে আপনাদেরও বলতে হয় না যে আপনাদের অনেক ভালোবাসি, কিন্তু এইটা বলতে পারি যে আপনারাই ভূত এফএম, আপনারা আছেন বলেই ভূত এফএম পাঁচটা বছর পার করতে পেরেছে, এবং আপনারাই ভূত এফএম কারো সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, এবং আপনারাই ভূত এফএম এর প্রাণ। আপনারা না থাকলে মানে হয় না, যে আপনারা যদি না শোনেন তাহলে এমন কখনোই হবে না যে আপনারা শুনছেন না, কিন্তু ভূত এফএম চলছেই। সো এই বলার ছিল, আরো কথা হবে আপনাদের এস এম এস এর সূত্র ধরে। আমি জানি যে অনেকেই এস এম এস দিয়ে আজকে, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি উইশ করছেন, আসিফ আমাদের বলেছেন হ্যাপি বার্থডে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে লিখেছেন এফ এম মুশফিকুর হ্যাপি বার্থডে ভূত এফএম, এছাড়াও দেখতে পাচ্ছি যে অর্ণব দিনাজপুর থেকে লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম, আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এখানে এস এম এস করেছেন, এবং তারাও আমাদের শুভকামনা জানিয়েছেন আমাদেরকে ভূত এফএম এর। আরো অনেকে নাম লিখছেন না কিন্তু উইশ করে যাচ্ছেন, শারিয়ার রহমান লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম, আমাদের এখানে লিখেছেন ইমন এবং আনিশা হ্যাপি বার্থডে ভূত এফএম, সুমাইয়া লিখেছেন, এবং কবির আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে এস এম এস করছেন, তানভীর এস এম এস করছেন, মুকির এস এম এস করছেন, নসিব এস এম এস করছেন, তুহিন এস এম এস করছেন, অ্যাডভোকেট জাকারিয়া সহ আরো অনেকে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে আমার আমার কাছে এখনো মনে হয় যে এই তো রমজান মাস ছিল, তখন আমার মনে আছে 13 তারিখ 2010 সালের 13 আগস্ট, এবং সেদিন ছিল হচ্ছে রোজার সময়। আমরা রমজানের মধ্যে শুরু করেছিলাম এবং আপনাদের সাথে, তখন জানি না যে কতদূর যাবে কি হবে না হবে, মনে হয় কিন্তু মনে হয় যে এই সেদিন এবং ঘটনাগুলো কোত্থেকে আসবে, আপনারা আসলেও কিভাবে নিবেন, ঘটনাগুলো শুনবেন কিনা, একটাই বিশ্বাস ছিল যে যেহেতু আপনারা আমরা আমাদের মানে কি বলবো বেড টাইম স্টোরির মতন ভূত এফএম মানে ঘটনা শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়তাম ভয়ের। আমরা বাঙালিরা অনেক সাহসী জাতি, হয়তো পৃথিবীর সব জায়গাতে আছে কিন্তু বাঙালির ঘুমানোর আগে ভূতের ঘটনা শুনে নাই এরকম খুব কমই আছে যে জীবনে একটিবার হলেও কিন্তু এটা করেছেন। সো আমরা মনে করছিলাম যে সেটাই আমাদের মানে প্রথম ইয়ে ছিল যে, আর আমরা মনে করেছিলাম যে এত মানুষের কাছে এত ঘটনা রয়েছে, নিশ্চয়ই ঘটনার কমতি হবে না, সত্যিই তাই। এবং আপনি চিন্তা করেন যে শুধুমাত্র ঘটনা বলতে বা ঘটনা পাঠিয়েছেন কত মানুষ এখন পর্যন্ত ভুক্ত শুনে, এবং এই ঘটনা শেষ হওয়ার না। কারণ আপনি চিন্তা করেন যে আমাদের মানুষ যদি ধরি 16 কোটি, যদি আমি ধরি 16 কোটি মানুষের মধ্যে আমি যদি ধরি ঘটনা বলতে পারেন, এরকম মানুষ যদি 1 কোটিও থাকে তাহলে বুঝতে পারছেন যে 1 কোটি মানুষের যদি 3টি করে ঘটনা থাকে তাহলে 3 কোটি ঘটনা। আমরা আরো অনেক দিন সামনে আর অনেক দূর এগিয়ে যেতে চাই, আশা করছি যে আমরা এগিয়ে যেতে পারব। শুরুতে জানিয়ে দিই, শুরু করছি, অনেক কথা বললাম এবং শুরু করছি আজকের ভুক্ত শুনে। এবং আমরা একটু বলতে চাই আপনাদেরকে শুরুতেই যে আমাদের যে আমাদের এসএমএস করতে হলে আপনাদের কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে কি আপনারা টাইপ করুন ফুর্তি FORTA40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আমাদের যদি আপনারা আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনার ঘটনাটা চান যে আমরা পড়ে শোনাই। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠাতেই পারেন। আমাদের ফেসবুকে যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো একটু জেনে রাখুন, www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhutfm.rasal। 13 তারিখ চলে গেছে, বাসি বার্থডে, কিন্তু তারপরেও আশা করছে যে এখন অবশ্য আরও একটা দিন, আমরা এখন 15 আগস্টের হয়ে গেছে অলরেডি। সুতরাং আমরা বার্থডে এর কথা না বলে এখন ঘটনায় চলে যাই, এবং আজকে জাতীয় শোক দিবস আমরা জানি, সো আমরা এখন ঘটনায় চলে যাব। এবং আমরা শুরুতেই আমাদের যে অতিথিরা আছেন তাদের ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের একটু বলতেন।
জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আমি মীর সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি।
আপনার ঘটনা শুনি আমরা।
জি রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
প্লিজ,
এটা হচ্ছে রাসেল ভাই 1985 এর কথা, আমার নানাকে নিয়ে। রাসেল ভাই, আমার নানা এখন মৃত, ওনার নাম ছিল হাজি আলেকজান ব্যাপারী। তো রাসেল ভাই নানার সস্তাপুরে থাকতো, ফতুলা সস্তাপুরে। তো রাসেল ভাই সে সস্তাপুরের মধ্যে মোটামুটি খুব পপুলার একজন পার্সন ছিল, খুবই পপুলার একজন পার্সন ছিল এলাকার, মোটামুটি সবাই তাকে এক নামেই চিনত। তো রাসেল ভাই তার ছেলের জন্য, মেয়ে দেখার জন্য রাসেল ভাই সে একদিন মেয়ে দেখতে যায়। তো মেয়ে দেখতে যাওয়ার পরে সে বাসায় আসে, বাসায় আসার পর মোটামুটি সে সুস্থই ছিল, আসার পর হুট করে সে অসুস্থ হয়ে পড়ল। তো অসুস্থ হয়ে পড়ল এমন সময় তাকে
মানে আগে কোন এই অসুস্থতার কোন বালাই ছিল
না, না এরকম কোন সিম্পটম ছিল না তার। তো রাসেল ভাই হুট করে সে অসুস্থ হয়ে গেল, তো সবাই ইটি করে ডাক্তারের কাছে নিয়ে গেল তাকে। তো ডাক্তাররা তারা কোন ডিজিজ আর কি রোগ ফাইন্ড আউট করতে পারে নাই যে তার আসলে রোগটা কি। তো এরকম অনেক ডাক্তার মফস্বল এরিয়াতে যেহেতু সে থাকে, যে মফস্বল ডাক্তার আছে, MBBS বা হসপিটাল না, কোন মানে রোগ নাই তার কোনো। তো এক পর্যায়ে রাসেল ভাই তাকে 3-4 দিন এরকম কেটে গেল, 3-4 দিন পর রাসেল ভাই সে মোটামুটি বাসায় এখন। তো রাসেল ভাই যেহেতু 1985 এর কথা, 85-এর কথা, 1900, সেহেতু রাসেল ভাই ওই সময় কবিরাজ টবিরাজ বলে সবাই অনেকেই বিশ্বাস করত, যেটা এখনকার সমাজে অনেকটা বিলুপ্ত প্রায়। তো রাসেল ভাই এরকম বললো, আমার নানুকে বললো আর কি, যে এমন এমন অমুক জায়গায় একটা কবিরাজ আছে, আপনি দেখান। তো রাসেল ভাই এরকম অনেক কবিরাজি দেখালো, কিন্তু কোন মানে তার আসলে কি তার রোগটা কি বা তার প্রবলেমটা কি এটাই ফাইন্ড আউট করতে পারে নাই কেউ। তো এমন সময় রাসেল ভাই মানে তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, প্রায় আজকে 7-8 দিন তার কোন রোগ ফাইন্ড আউট করতে পারেনি এখনো। তো এরকম একটা সময় রাসেল ভাই যেমন সকালে ফজরের আজান দিছে, তার কিছুক্ষণের পর নানা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে তো মসজিদের ইমাম সাহেব বা এলাকার মধ্যে, যেহেতু সে একজন ফেমাস পার্সন ছিল এলাকার, সবাই আসছে। আসার পর বলতেছে যে এই অবস্থা, তো ডাক্তার বলতেছে হয়তো বা সে আর বেশিক্ষণ থাকবে না কি আমাদের মাঝে। তো এরকম সময় রাসেল ভাই মানে মাইক অ্যালাউন্স করে দিল মুয়াজ্জিন, তো সবাই তাকে রীতিমতো দেখতে আসলো তার বাসা উঠান ভরা মানুষ। এই সময় রাসেল ভাই একজন আসার সময় গেটের সামনে একটা মানে ফকির টাইপের একটা লোক, তার দুই হাত ছিল না, দুই পা ছিল না, সে মানে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। তো ওই অবস্থায় বলতেছে আজকে এই বাসায় একজন চলে যাবে।
আচ্ছা,
তো একজন শুনছে কথাটা, শোনার পর বলতেছে কি বলেন আপনি উল্টাপাল্টা, যে আরেকজন ব্যাপারের মতো মানুষ, এত ভালো একজন মানুষ, অনেস্ট মানুষ, সে মারা যাবে মানে বা চলে যাবে মানে আপনি কি বলছিলেন জান? এই কথা বলে উনি ভিতরে চলে আসছে। সে সময় সে খুব লাউডলি বলতেছে হ্যাঁ হ্যাঁ চলে যাবে চলে যাবে, সে আজকে চলে যাবে। তো এরকম একটা সিচুয়েশন, তো সে বাসে আসলো, ওই লোকটা মহিলাটা বাসে চলে আসলো। আসার পরে মানে সবাই যেহেতু কান্নাকাটি করতেছে বা এরকম করতেছে, তো সবার সামনে বলল যে এমন এমন বাইরে একটা ফকির বলল যে উনি নাকি আজকে চলে যাবে। তো সাথে সাথে মামারা ছিল, মানে বড় মামা মেঝু মামা তার যারা ছিল সবাই, তারপর মেম্বার ছিল, সবাই মিলে রাসেল ভাই দৌড়ায় বললো যে ফকিরটা কোথায়। তো বলতেছে উনি ওই জায়গায় দেখে আসছি গেটের সামনে। তো সবাই গেটের সামনে গেল, যাওয়ার পরে রাসেল ভাই গিয়ে দেখে যে লোকটা মোটামুটি অনেক দূর হামাগুড়ি খেতে খেতে অনেক দূর চলে গেছে। তো অনেক দূর চলে গেছে, তারপর সবাই গিয়ে বলল যে এমন এমন আসলে কারণটা কি, আপনি কেন এরকম একটা কমেন্টস করলেন যে সে চলে যাবে বা সে থাকবে না? তো বলতেছে এটা আমার ইচ্ছা। তো বলতেছে যে আপনার ইচ্ছা ঠিক আছে, তো আপনি বলবেন না আপনি কিভাবে জানছেন? বা বলে আমার ইচ্ছা আমি বলবো না। তো বলতেছে যে এই সময় আমার একটা মামা তার মানে তাকে জড়ায় ধরছে আর কি, তো সে হামাগুড়ি খাচ্ছিল, তার হাত নাই পা নাই, তো জড়ায় ধরা বলতেছে বাবা আপনি কিছু তো একটা বলবেন, কিছু তো একটা বলবেন যে কেন আপনি এরকম কমেন্টস করলেন বা এটার কোন নিরাময় করার মতো কোন ওয়ে আছে কিনা। তো বলতেছে যে মানে উনি আর কি ব্যাপারটা খুব নর্মাল হয়ে নিছে যে না আমি বলবো না, একদম ডিটারমাইন্ড উনি নাসরবান্ধ বলবে না। তো এই সময় আমার মামা তাকে অনেকটা জড়ায় ধরে বলতেছে যে তোমার যেতেই হবে, আপনার যেতেই হবে আমার বাবার কাছে, আপনি চলেন। তো বলতেছে অনেক সবাই যখন ধরাধরি করেছে তখন সবাই ওনাকে কোলে করে নিয়ে নানার কাছে নিয়ে গেছে। তো উনি বলতেছে না আমি করবো না করবো না, অনেক রিকোয়েস্টের পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করবো, তবে আমার কিছু শর্ত পালন করতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমাকে একটা মুরগির বাচ্চা এনে দিতে হবে, এমন মুরগির বাচ্চা এনে দিতে হবে যে এক মুরগির এক বাচ্চা। তো পরে বলতেছে যে এক মুরগি এক বাচ্চা, আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। তো রাসেল ভাই এর মধ্যে আমার নানু মানে শখে সে মুরগি পালতো আর কি, তো একটাই মুরগি পালতো, তো মুরগির অনেকগুলোই বাচ্চা ছিল, প্রায় 9টা বাচ্চার মতো ছিল। তো আসলে বিভিন্ন কারণে আর কি রাসেল ভাই তার সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলো মারা যায় আর কি, একটাই মুরগির বাচ্চা বেঁচে থাকে। তো মুরগির বাচ্চা বললে ভুল হবে, রাসেল ভাই মোটামুটি বাচ্চাটা একটু বড় মুরগি আর কি, একটু বড় হয়েছে আর কি এরকম, বাট এক মুরগি এক বাচ্চা আর কি। তো এই সময় রাসেল ভাই সে মুরগির বাচ্চাটা সবাই গিয়ে নিয়ে আসে, আসার পর ফকিরকে দেয় যে নেন আপনার বাচ্চা দিলাম, এখন আপনি দেখেন কিভাবে সুস্থ করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন কিনা। তো রাসেল ভাই উনি বলল যে আমাকে আগে পারমিশন দিতে হবে যে আমি চিকিৎসা করব কিনা। বলছে কেন? বলছে আমি আমার চিকিৎসাটা এরকম যে আমার চিকিৎসা আমি করব, ট্রিটমেন্ট করার পর এমনও হতে পারে যে তোমার বাবা কিছুক্ষণের মধ্যে মারা গেছে, আবার এমনও হতে পারে যে সে আমার চিকিৎসা যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয় এখনই সুস্থ হয়ে যাবে।
তাহলে ব্যাপারটা বেশি রিস্কি ছিল,
খুবই রিস্কি ছিল। তো এই সময় রাসেল ভাই মানে সবাই কান্নাকাটি, এবং রাসেল ভাই বলে রাখা ভালো তাকে উত্তর দক্ষিণ প্রায় শোয়া ফেলছিল আর কি, যে কিছুক্ষণের মধ্যে যেহেতু চলে যাবে। তো ডাক্তার ছিল দুই তিনজন, তো এরকম মামারা বলল যে এখন কি করব, আপনারা তো চিকিৎসা করলেন বা ট্রাই করলেন, আপনার কোন ডিজিজ ফাইন্ড আউট করতে পারলেন না, তো এখন কি করব? তো বলতেছে যে দেখেন আসলে এখন আমাদের হাতে কিছু নাই, টোটালি আল্লাহর হাতে। তো দেখেন উনি যেহেতু লাস্ট ট্রাই করতে চাচ্ছে, তাকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। তো রাসেল ভাই বললো, তো মামা নানু সবাই ডিসকাস করে তাকে বলল যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার চিকিৎসা শুরু করেন। তো রাসেল ভাই সে বলল যে তার তো হাত পা নাই রাসেল ভাই, তো সে বলতেছে যে আলেকজান ব্যাপারী, ওর নাম কি বলতেছে হাজি আলেকজান ব্যাপারী, বলছে উনার যে ওয়াইফকে নিয়ে আসেন। তো আমার নানু গেল, যাওয়ার পর বলল যে আপনি খুব সফট ভাবে মুরগির বাচ্চাটা ধরবেন, যাতে আপনি খুব হার্ড ভাবে ধরলে মুরগির বাচ্চাটা মারা যেতে পারে, খুব সফট ভাবে ধরবেন, ধরে উনার বুকের মধ্যে তিনটা বাড়ি দিবেন, আঘাত করবেন, তিনটা আঘাত করার পর মুরগির বাচ্চাটা ছেড়ে দেবেন। যদি মুরগির বাচ্চাটা দৌড়ে চলে যায় তাহলে হাজি আলেকজান ব্যাপারে আজকেই শেষ। আর যদি বেঁচে থাকে তাহলে যদি মারা যায় মুরগির বাচ্চাটা তাহলে হাজি আলেকজান ব্যাপারে সুস্থ হয়ে যাবে,
কিন্তু খুব আস্তে করে বাড়িটা দিতে হবে, মানে এমন ভাবে বাড়ি দেওয়া যাবে না যে মুরগিটা
মারা যায়, এবং সফট করে ধরতে হবে যাতে হাত দিয়ে মুরগিটার বাচ্চাটাকে নাম মেরে ফেলা হয় আর কি, চালাকি না করা হয়। তো নানু বলে আছে ঠিক আছে, তো রাসেল ভাই নানু মুরগির বাচ্চাটা নিল, নেওয়ার পরে রাসেল ভাই নানু খুব আস্তে ধরছে, এত আস্তে ধরছে নানু বলতেছে আমি ফিল করতে পারতেছি না যে একটা মুরগির বাচ্চা আমি ধরে রাখছি। এবং আসলে একটা মুরগির বাচ্চা ধরলে কিন্তু খুব নড়াচড়া করে, বা নড়াচড়া করার চেষ্টা করে, তার পাখাও বাধা ছিল না, তার পা দুটাও বাধা ছিল না, কিন্তু রাসেল ভাই যে মুরগি বাচ্চাটা অতটা নড়াচড়া করতেছিল না, খুব সফট ভাবে তার হাতে আসলো। তো সে খুব সফট ভাবে তিনটা আঘাত করলো নানার বুকে, তিনটা আঘাত করার পর রাসেল ভাই মুরগি বাচ্চাটা যখন ছেড়ে দিল, তখন রাসেল ভাই মুরগি বাচ্চাটা মানে অনেকটা মানে মৃত্যু যন্ত্রণা ফিল করতে 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 মারা গেল কিছুক্ষণের মধ্যে, দুই তিন সেকেন্ডের মধ্যেই। তো নানু তো রাসেল ভাই টোটালি অবাক হয়ে গেল যে এত আস্তে বাড়িতে একটা মুরগির বাচ্চা মারা যায় কিভাবে। হ্যাঁ, আমি এত আস্তে এত সফট ভাবে দৌড়ছি কিন্তু এটা মারা যাওয়ার কথা না, মানে এত মানে আস্তে করে আঘাত করলে একটা মুরগির
বাচ্চা, ভাবে তিনটা আঘাত দিলে আসলে কোনো বাচ্চা মারা যাওয়ার কথা না। এবং আপনি বলছিলেন তখন আমাকে যে বাচ্চাটা একদম যে ছোট তাও নয়, বেশ বড়ই ছিল,
বড়ই ছিল। তো রাসেল ভাই পরে মুরগির বাচ্চাটা মারা গেল,
ওই জিনিসটা তো নিশ্চয়ই খুব আশ্চর্যের যে একটা মানে একটা মুরগির একটা বাচ্চা লাগবে,
একটা মুরগির একটা বাচ্চা লাগবে। তো রাসেল ভাই পরে মুরগি বাচ্চাটা মারা গেল, মারা যাওয়ার পর রাসেল ভাই সবার মুখে মোটামুটি একটা মানে সুখের একটা ছাপ দেখা গেল, সবাই খুশি। তো এর মধ্যে রাসেল ভাই ফকির নানা কিন্তু কথা বলতেছে না, এবং লাস্ট সেভেন ডেজ তার সেই স্পিচলেস ছিল টোটালি, সে প্যারালাইজড এর মতো কোনো কথা বলেনি। তো এই সময় রাসেল ভাই ফকিরটা বলল কি যে একটা লাঠি নিয়ে ওর কিচ্ছু হয় নাই, ও টোটালি সুস্থ, ওরে পিঠে সোজা কর। তো পরে বলতেছে যে নানু বলতেছে না সে অসুস্থ মানুষ, মানে ওরকম কারো সাহস ছিল না তাকে আঘাত করার। তো বলতেছে আমি বলতে একটা লাঠি নিয়ে ওরে পিটা মানে দাঁড়া করা, ওর কিচ্ছু হয় না, ও টোটালি সুস্থ। তো রাসেল ভাই এরকম করলো, তারপর মোটামুটি সবাই ধরাধরি করে তাকে শোয়া অবস্থা থেকে বসালো। বসানোর পর ফকির বলল যে তুই আমাকে কোলে নে, কোলে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে যা। তো রাসেল ভাই এটা বলে রাখা ভালো যে নানার বাসার পাশেই একটা মসজিদ ছিল, ওইটা নানারই করা, তো একদম বাসার পাশাপাশি মানে ওয়ালের এই পার আর ওই পার। তো রাসেল ভাই নানা তাকে কোলে নিয়ে মসজিদে নিয়ে গেল আর কি, মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর নানাকে বলল যে তুমি আজকে তৌবা করো, যে তুমি সবসময় মানুষের সুখে দুঃখে থাকবা, এবং তোমার লাইফে অনেক ফল্ট ছিল যেগুলো হয়তো বা তুমি জানো না, তাই এইগুলো আমি বলতেও চাই না, বাট আজকে থেকে বলো খুব অনেস্ট ভাবে তুমি চলাফেরা করবা, এবং তোমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি ফতুল্লা গরুহাটে যাবা, গরুহাটে গিয়ে এক দামে একটা গরু কিনবা, এবং সবচেয়ে বড় গরু হতে হবে ওটা ইসের মধ্যে, হাটের মধ্যে কোন দামাদামি করতে পারবো না, যা চায় তাই দেই, তুমি গরুটা নিয়ে আসবা, এবং খিচুড়ি রান্না করো বা ভাত রান্না করো, যাই রান্না করো কিনা ওই গরুর মাংস দিয়ে সবাইকে খাওয়াবা, তবে যাদের যাদের খাওয়া তাদের মধ্যে কেউ তোমার আত্মীয় বা কেউ তোমাদের ঘরের মেম্বার হতে পারবে না, বা তোমাদের ফ্যামিলির কেউ হতে পারবে না, বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারবে না, টোটালি যারা একদম দরিদ্র বা দরিদ্র তাদের খাওয়াই দিবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি রাসেল ভাই পরের দিন বলে ফকিরটা চলে যায় আর কি। তো রাসেল ভাই চলে যাওয়ার পর মোটামুটি নানা সুস্থ, তখন আর ওইদিকে আর কেউ কারো কারো লক্ষ্য ছিল না যে ফকিরটা কোথায় গেল বা কি করলো, সবাই নানাকে নিয়ে মাতামাতি আর কি। তো এর মধ্যে ফকিরটা চলে যায় যেভাবেই হোক, তো নানা বাসায় এসে পড়ে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে আমার নানার বিজনেসটা ছিল এটা যে আপনার নদী পারাপারের হওয়ার সময় যে আর কি রাসেল ভাই একটা ট্যাক্স দিতে হয় আর কি, এটা গভর্নমেন্টকে, তো ট্যাক্স দিতে হয়, এটা এভাবে হয় রাসেল ভাই যে আপনার 99 বছরের জন্য ডাক নিয়ে আসতে হয়, লিজ নিয়ে আনতে হয় গভর্নমেন্ট থেকে। তো তখন 99 বছরের জন্য লিজ নিয়ে আনতে হয়, তারপর 99 বছর সে খাবে, তারপর 99 বছর পর গভর্নমেন্ট তার এটা সিজ করে নিয়ে যাবে। তো আর আরেকটা ছিল রাসেল ভাই গরুর হাট, ফতুল্লা গরুর হাট যেটা, তো রাসেল ভাই সে একটানা 35 বছর পর্যন্ত গরুর হাট ডাক। তো তখন রাসেল ভাই তার এটা ছিল লাস্ট, তার গরুর হাট ডাকা ছিল 31 নম্বর গরুর হাট, এবং রাসেল ভাই সে একা যেত এবং একাই হাট ডেকে একা নিয়ে আসত। তো এই সময় রাসেল ভাই মোটামুটি তার এই ঘটনাটার পরে এক মাস পর, তো রাসেল ভাই তার হাট ডাকার টাইম আসছে প্রায় কোরবানির সময়, তো হাট ডাকার টাইম আসছে, তখন সে মানে ঢাকায় যখন আসবে হাট ডাকার জন্য, তো যাদের নিয়ে যায় বা ওদিকে গিয়ে যার মাধ্যমে ডাকে, তো তারা নাকি ফোন করে বলছে নানাকে যে এবার আপনি হাট ডাকতে আইসেন না। তো বলতেছে কেন আমি হাট ডাকতে আসবো না, বলতেছে এবার ঢাকার কিছু পার্টি আছে, তারা বলছে যদি আপনি এবার হাট ডাকতে আসেন তাহলে আপনাকে মেরে কেটে রেখে দিবে। তো বলতেছে কেন আমার কি অপরাধ? বুঝছেন, আপনি টানা এক টানা একত্রিশ বছর পর্যন্ত একা হাট ডেকে আসতেছেন, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া আপনি ওদিকে আজারি জেলার মালিকও আপনি, নদী পারাপাড়ার সম্পূর্ণ ট্যাক্স আপনি নিচ্ছেন, এই দিক দিয়ে আপনি তো আপনি হাট ডাকতেই পারাইছেন না। আর ব্যাপার হিসাবে আপনি তো তেমন আবার নানা কি রাসেল ভাই বলে রাখা বলে একটু গ্যাদারিং পছন্দ করতেন, খুব সরল সোজা টাইপের মানুষ ছিল। তো বলতেছে আপনি এবার আইসেন না, তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, তার ফতুল্লায় রাইস মিল ছিল, তো রাইস মিল ছিল। তো রাসেল ভাই সে রাইস মিলে বসে বসে ভাবতেছে যে প্রত্যেক বছর আমি টানা একত্রিশটা বছর আমি একা দেয় হাত ডেকে নিয়ে আসি, এই বছর আমি যাবো না। এবং রাসেল ভাই নানা ডিটারমাইন্ড ছিল যে আমি এবার হাত ডাকতে যাবো না, কারণ আমার জীবন আগে বড়, একটা হাট ডাকার নিয়ে আমার জীবন চলে যাবে। তো পরে রাসেল ভাই সে চিন্তা করতেছে যে তার এক মাস আগের কথা চিন্তা করতেছে যে যে ফকির বাবা যে গেল আমাকে সুস্থ করে, তারপর তো দেখা হলো না। তো পরে রাসেল ভাই এই সময় সে মানে নিচের দিকে তাকাচ্ছিল, সে দেখলো একটা মানে শাইনিং একটা লাইট তার নিচের মধ্যে। তো লাইট দেখে সে সামনের দিকে তাকালো, দেখলো যে ফকির বাবাটা যে যার হাত ছিল না, দুইটা হাত ছিল না, দুইটা পা ছিল না, সে মানে হাত পা সহকারে মানে একটা লাইটিং টাইপের একটা হোয়াইট কালার ড্রেস পরে মানে তার সামনে দাঁড়ায় আছে। তো সে তো রাসেল ভাই রীতিমতো
যখন প্রথম দেখেছিল তখন তো হাতটা
কিচ্ছু ছিল না, এবং
পুরোপুরি সুস্থ সবল,
সুস্থ সবল এবং উঁচা লম্বা, এবং খুব রাসেল ভাই এটা নানুর মুখে শুনছি যে নানা তার ডিসক্রিপশনটা এইভাবে দিয়েছিল যে সে যেমন একজন খুব আলেমদার একজন মানুষ, যেমন তার চেহারা দিয়ে একটা লাইটিং লাইটিং ভাব, একটা নূর ঝরতেছে এরকম, তার ড্রেসের থেকে একটা সুগন্ধ এরকম কিছু পাচ্ছিল। তো রাসেল ভাই তখন বলল যে নানা চেয়ার ছেলে দাঁড়ায় গেল যে বাবা আসসালামু আলাইকুম, বাবা আপনি আসলেন? বলতেছে আমি আজমির শরীফ ছিলাম, তো স্মরণ শুনে আমি চলে আসলাম, এটা উনার মুখের কথা আর কি। তো পরে নানা বলল যে আমি তো এরকম এরকম একটা বিপদে আছি বাবা। তো বলতেছে যে আমি জানি তুই কি বিপদে আছিস, তুই চিন্তা করতেছিস যে তুই হাট ডাকতে যেতে পারবি কিনা বা আসলে তোর কোনো প্রবলেম হবে কিনা। তো পরে বলতেছে যে হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন, তো এখন কি করতে পারি আমি? তো বলতেছে একটা কাজ কর, তুই একদমে একটা গামছা এবং একদমে আধা কেজি জিলাফি নিয়ে, দামাদামি করতে পারবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা লোক পাঠালো নানা ওই অবস্থায় যে তুমি একদমই জিলাফি নিয়ে বাদ রেখেছি, যা চাবে তাই দিবা, কোনো দামাদামি করবা না, আর একদম একটা গামছা নিয়ে আসো। তো গামছা নিয়ে আসলো, আসার পর ওই সময় রাসেল ভাই মানে তার বাবা তাকে বলতেছে আর কি, আমার নানাকে, যে তোর এবার প্রবলেম হবে না আশা করি, তুই যাইস, তোর পরশুদিন তো হাট ডাকার টাইম, তুই একা যাবি, তোর কোনো প্রবলেম হবে না আশা করি, তুই যদি বিশ্বাস রাখস তুই যেতে পারিস, এবার তোর উপর বিশ্বাস রেখে, তুই আল্লাহর উপর বিশ্বাস রেখে তুই যেতে পারিস। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো গামছা নিয়ে আসলো, গামছা নিয়ে আসার পর বাবাকে দিবে, এই সময় বাবা একটা তবজি বের করলো, কাঠের তবজি, হ্যাঁ তবজি। তো বের করে বলল যে এই কাঠের তবজিটা দিলাম তোমাকে, তুমি সবসময় আল্লাহর নাম নিবা এটা নিয়ে, এবং মানে রীতিমতো প্রত্যেক দিনই তুমি এটা নিয়ে আর কি ইবাদত করবে আর কি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, এবং এটা কোনোদিন ভুলে এমন কোন দিন যাতে না হয় যে তুমি পড়ো নাই, এরকম যাতে কোনো দিন না হয়। বলছে আচ্ছা ঠিক আছে। তো তারপর লোকটা চলে আসলো, আসার পর গামছা টামছা এবং গামছা এবং তাকে যে জিলাফি এই দুইটা দিল নানার হাতে, নানা তার হাতে বুঝাই দিল। তো বুঝাই দেওয়ার পর সে নানাকে বললো ওই দেখ তোর মেশিনটা কি সুন্দর চলতেছে। তো নানা যখন রাসেল ভাই মেশিনের দিকে তাকালো তখন উল্টাভাবে ঘুরে দেখে উনি নাই, টোটালি ওই জায়গাতে মুভ। রাসেল ভাই নানা ওই অবস্থায় এখন তো সুস্থ নানা, নানা হামাগুড়ি দিয়ে দেখলো যে না আসলেই কেউ নাই। তো রাসেল ভাই সে দৌড়ায় গেল, মানে তার মিল থেকে দৌড়ায় রাস্তায় গেল, রাস্তায় গিয়ে ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, কোথাও নাই। তো রাসেল ভাই সে আবার ব্যাক করে আসলো তার রাইস মিলে, আসলে সে বলল যে আচ্ছা আমি কি এতক্ষণ কি মানে ঘুরেছিলাম, মানে কোনো কিছুতে ছিলাম, আচ্ছা তুমি কি সত্যি কি গামছা নিয়ে আসছো বা তুমি সত্যি কি জিলাফি নিয়ে আসছো? বলে হ্যাঁ আপনি তো বললেন জিলাফি আনতে, গামছা আনতে, আমি নিয়ে আসলাম একদমে, আপনাকে এনে দিলাম। বলছে আমি কি করছি? বলে আপনি কি করছেন এটা জানি না, আমি আপনার হাতে দিয়ে চলে আসছি। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো নানা রাসেল ভাই মোটামুটি রাসেল ভাই বাসে আসলো, নানা আসার পর যে মসজিদে যে ইমাম সাহেব ছিল তাকে বললো পুরোপুরি কাহিনীটা। তো মসজিদ ইমাম সাহেব বললো যেহেতু আপনাকে এরকম এরকম জীবনের হাত থেকে উনি একবার বাঁচাইছে সেটা আমরাও দেখছি, এবং রাসেল ভাই যারা 1985 এর সময় সস্তাপুর ছিল তারা এখনো পর্যন্ত সবাই জানে এই কথাটা আর কি, এই স্টোরিটা। তো রাসেল ভাই তখন সে হুজুরকে বললো, হুজুর পারমিশন দেওয়ার পরে হুজুর বললো যে আপনি দেখেন যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে আমি আমি বলি যে আপনি বিশ্বাস করতে পারেন যেহেতু আপনাকে মৃত্যুর হাত থেকে সে বাঁচাইছে। তো রাসেল ভাই রীতিমতো সে পরশু দিন হলো, পরশু দিন যাওয়ার পরে সে হাট ডাকতে গেল, হাট ডাকতে যাওয়ার পর হাট ডেকে ডেকে চলে আসলো। তো বাসায় এসে রাসেল ভাই সে বললো যে আমি গোটা 31 বছর পর্যন্ত একা হাট ডেকে আসছি, আমার মানে কোনো না কোনো প্রবলেম ছিল প্রতিবারই, কিন্তু এইবারই প্রথম যে আমি খুব মানে কোনো প্রবলেম ছাড়াই আমি একা হাট ডেকে চলে আসছি, খুব সুন্দরভাবে হাট ডেকে চলে আসছি। তো রাসেল ভাই তারপর সে হাত ডাকা হাত ডেকে নিয়ে আসছে, তার অনেক কাজ, তো মোটামুটি কাজ করতে করতে সে বাবার কথা অনেকটা ভুলেই গেছে। তো রাসেল ভাই এর মধ্যে একটু বলে রাখা ভালো যে সে বাবা যে তসবিটা দিয়ে গেছিল, তাকে তসবিটা দিয়ে গেছিল যে এটা প্রত্যেকদিন তুমি আল্লাহর নাম নিবা এটা নিয়ে। তো রাসেল ভাই প্রত্যেকদিনই করছে, কিন্তু কোরবানির ঈদের কিছুদিন আগে সে একটা দিন রাতে ভুলে গেছে, মানে টোটালি সারা দিনে ভুলে গেছে যে এই এটা ধরতে হয় বা এটা নিয়ে ইবাদত করতে হয়। তো রাত রাসেল ভাই তখন 1টা বাজে হামাগুড়ি দিয়ে উঠে ঘুমতে উঠে বলতেছে যে তার স্ত্রীকে বলতেছে আমার তো তসবিটা কোথায়, তো বলছে তসবিটা আপনার আলমারিতে রাখেন, আলমারিতে আছে। তা আলমারিতে গিয়ে দেখে তসবিটা নাই। তো যে ভাই রাসেল ভাই ফকির আগেই বলে গেছিল, বাবা আগেই বলে গেছিল যেদিন তুমি এটা মানে প্রয়োজন মনে করবা না তোমার, বা যেদিন তুমি এটা স্মরণ করবা না সেদিন আমি নিয়ে যাবো এটা। তো রাসেল ভাই এমন করে তসবিটাও সে হারাইছে, সে তসবিটা আর পায় নাই অনেক খোঁজাখুঁজির পরেও। তো রাসেল ভাই পরে সে মোটামুটি প্রায় 7-8 বছর চলে গেছে, মোটামুটি সুস্থই ছিল। 8-9 বছর পরে রাসেল ভাই এখন টাইমটা হচ্ছে, এটা হচ্ছে 1994 কি 1995 কথা, 1994-1995 কথা। তো ভাই সে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। তো মোটামুটি ডাক্তার দেখালো, ডাক্তার বিভিন্ন ধরনের রোগ তাকে
আবার অসুস্থতা ফিরে আসে,
আবার অসুস্থতা
হলো। তারপরে
তারপরে রাসেল ভাই সে অসুস্থ যখন হয়ে গেল, তখন এর মধ্যে রাসেল ভাই সে একদিন বারান্দায় আসছে তার ওয়াইফকে নিয়ে, তার বারান্দা থেকে মোটামুটি মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যেত। তো রাসেল ভাই মসজিদটা এমন ছিল যে মসজিদের মানে গম্বুজ ছিল, গম্বুজের উপর একটা চাঁদ ছিল, তো চাঁদের মধ্যে দেখতেছে ফকিরটা সে দাঁড়ায় আছে, তার ওয়াইফ দেখছে। তো দেখার পর বলতেছে যে ওই দেখো ফকিরটা, এর মধ্যে রাসেল ভাই ফকিরটা চলে গেছে, তো নানা দেখতে পারে না আর। তো এই দুই তিন মাস পর রাসেল ভাই নানুর স্বপ্ন দেখাইছে যে এমন এমন তোর হাজবেন্ড তো আমার কথা শুনলো না, তো তোর হাজবেন্ড তো এখন অসুস্থ, তো আমি তোর হাজবেন্ডের জন্য কিছু দিব, তুই পুরান কোর্টের পুরান মাজারে আয় 8টা বাজে হ্যাঁ ঢাকার। তো নানু বলছে আচ্ছা ঠিক আছে, তো সবার সাথে শেয়ার করার পর বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন রাসেল ভাই নানু মামা তার পুরান কোর্টের পুরান মাজারের দিকে আসে। তো আসার পর রাসেল ভাই আসছে, এসে দেখে কেউ নাই, মানে ওনাকে অনেক খোঁজাখুঁজি করছে কেউ নাই। তো তারা যখন বাসার দিকে ব্যাক করবে, তখন রাসেল ভাই বলতেছে যে দেখে একটা গোল ভাবে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে বলতেছে আপনারা কেন দাঁড়ায় আছেন বা এরকম কিছু, বলছে আমরা জানি না, তবে এদিকে একটা এই মাজারে একটা লোক আসছিল, খুব উঁচা লম্বা সাদা একটা পোশাক পরে আসছিল, উনি যখন মাজারে প্রবেশ করছে তখন সারা মাজারটা সুগন্ধে ভরে গেছে।
ওরাও আবাক
যে এই কেমন মানুষ যে পুরো মাজারটা ভরে গেছে, এবং মাজারের মধ্যে খাদেম টাদেম ছিল, হুজুর টুজুর ছিল, তারাও তাকে খুঁজতেছে যে কে এমন লোক যার জন্য এত পুরো মাজারটা পর্যন্ত ই হয়ে গেছে। এবং রাসেল ভাই হুজুরদের কথা ছিল যে উনি যখন আসছে তখন মানে মাজারের মধ্যে অন্যরকম একটা মানে ফিল করতেছে আমরা সবাই, যে কিছু একটা ঘটতেছে মাজারের মধ্যে। তো রাসেল ভাই নানুর যেতে যেহেতু লেট হয়েছে সেহেতু সে চলে গেছে। তো রাসেল ভাই হুজুরে গিয়ে নানু বললো যে এমন এমন আমাকে স্বপ্ন দেখাইছে যে এমন আসার জন্য, তো আমি আসছি কিন্তু উনাকে পেলাম না। তখন হুজুর বললো যে আপনার খুব আনলাকি যে এরকম একটা মানুষের
স্মরণাপন্ন
বা স্মরণাপন্ন হতে পারলেন না। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।
তারপরে কি তারপর নানুর কি হলো সেটা তো বললেন না?
আচ্ছা আচ্ছা রাসেল ভাই। তো রাসেল ভাই তারপর মোটামুটি নানা অসুস্থ হয়ে পড়লো, তো আস্তে 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 এতই অসুস্থ হয়ে পড়লো যে তার শেষ পর্যন্ত তার বেঁচে থাকে নাই। মাসখানিকের মধ্যে রাসেল ভাই সে
এর মাঝখানে আপনার নানি ফিরে আসার পরে আপনি কিছু মিস করছেন, ফিরে আসার পরে স্বপ্ন দেখছিলেন?
ও আচ্ছা আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই, তো নানু চলে আসছে, নানু চলে আসছে, চলে আসার পর রাসেল ভাই নানু কিছুদিন পর স্বপ্ন দেখে যে তোর হাজবেন্ড তো আমার কথা শুনলই না, এবং লাস্ট পর্যন্ত তোকেও টাইম মতো আসতে বললাম, তুইও টাইম মতো আসতে পারলি না, ঠিক আছে, তো হয়তো বা তোর হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না, তবে তোর হাজবেন্ডের যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে এগুলো পূরণ করে নিতে বলিস, খুব বেশি দিন বাঁচবে না। তো রাসেল ভাই এর কিছুদিন পরেই রাসেল ভাই নানু নানা মারা যায় আর কি। এটা 1999-এর কাহিনী। যে
আচ্ছা আমি একটু কথাগুলো প্রশ্ন করি, প্রথম যখন অসুস্থ হয়েছিলেন তারপরে এই ফকিরের মাধ্যমে যখন উনি সুস্থ হলেন, তারপরে কত বছর উনি বেঁচেছিলেন সুস্থভাবে?
আসি ভাই তখন টানা 9 থেকে 10 বছরের মতো তিনি বেঁচে ছিলেন।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব অবাক হয়েছি এই ঘটনাটায়। একটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে। যখন প্রথম তিনি এসেছিলেন তখন বলছে যে কবজির ওপর থেকে কাটা একটা মানুষ এবং তার হাত ছিল না। খুব আকস্মিকভাবে, খুব অস্বাভাবিক একটা রকম ভাবেই তার সাথে দেখা হয়ে যায় পরিবারের সদস্যদের। এবং তিনি একটা মরণাপন্ন মানুষকে সুস্থ করে তোলেন, যিনি তার পরবর্তী 9-10 বছর বেঁচেছিলেন। এবং তারপরে বিভিন্ন পরবর্তী সময় তাকে যখন দেখা যায় তখন তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। এবং তখন তার ওই হাতের বা পায়ের কোন হাতের কোন ধরনের কোন সমস্যা ছিল না, একদম সাধারণ একজন মানুষ। এবং তারপরেও তার সঙ্গে তৃতীয়বারের মতো দেখা হয়, যখন কথা থাকে তার সাথে দেখা হয় না, কিন্তু তিনি যে আসলে বিশেষ কিছু সেটা টের পেয়ে যান সেই মাজারে আসা অন্যান্য সব লোকজন। তো ঘটনাটা যত না আমি বলবো না যে ভয়ের, ঘটনাটা খুব অদ্ভুত এবং অদ্ভুত। এবং কেন তার যদি বলি, অনেকে হয়তো বলবেন যে অদ্ভুত বলেই কি ঘটনাটা সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, ঘটনাটা সিলেক্ট করা হয়েছে এই কারণেই, এই ঘটনাটা অদ্ভুত এবং এই ঘটনাটা যা ঘটেছে সেটা নর্মাল না, রাইট? ওকে, সো আমি লিখতে পারছি সাইফুল ইলোরা আমাদের হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে আমাদের এসএমএস করেছেন। ভূতাফেম তাদের অনেক ভালো লাগে। অভি আমাদের এসএমএস করেছেন বোর্ডবাজার থেকে। কবির আমাদেরকে বলছেন যে ঘটনাটা দুর্দান্ত ছিল। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক লম্বা একটা ঘটনা। একটা ঘটনাতে ঘটনা প্রায় দুটা ঘটনার সমান। সাইফ আমাদের ফার্মগেট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে, এবং তিনি বলছেন যে তিনি বলছেন তার বিশ্বাস হয় না তার ঘটনা, তার এস এম এস পড়া হবে বা এরকম টাইপের কিছু একটা বোধ হয়। তার আগে চলে গেল এসএমএসটা। আমাদেরকে এস এইচ আব্রার হবিগঞ্জ থেকে, হাজারিবাগ থেকে এস এম এস করেছেন এবং বার্থডে উইশ করেছেন। এছাড়া বার্থডে উইশ করেছেন দেখতে পাচ্ছি আদিত্য, এস এইচ ডালিম, সিফাত জাহান, এছাড়াও নিসা আমাদেরকে বলছেন যে সারপ্রাইজড হয়েছেন উনি অনেক, কেন তার বিষয় লিখেন নাই। আমাদেরকে জ্যাকলিন নাটো থেকে এস এম এস করেছেন, জিহাদ আমাদের খিলগা থেকে এস এম এস করেছেন, ব্যাড উইশ করেছেন, মুইন আমাদের সাথে আছেন, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আনিকা, লাবণ্য এবং সুজানা আমাদের সাথে খুলনা থেকে জয়েন করেছেন, সাকিব আমাদের সাথে জয়েন করেছেন। আজকে বার্থডে দিনে অনেক গালি শুনতে হতো যদি খুলনাবাসীরা আজকে না শুনতে পেতেন। ভাল লাগছে যে আপনারা খুলনা থেকে লিখছেন এবং খুলনা থেকে আরো বেশি বেশি ঘটনা চাই। খুলনা থেকে অনেক অনেক ঘটনা চাই আমরা। রনি সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আজমল, সিদ্দিক খান এসএমএস করেছেন, এছাড়াও ডিপি নাথ এসএমএস করেছেন, আমাদের আরো অনেকে এখানে কিন্তু এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বার। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofm.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুনতে প্লিজ উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকতে চান চলে যান www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutafm.rasel। সো মাসুম ভাই, পাঁচটা বছর চলে গেল, রাইট? পাঁচটা বছর চলে গেল এবং পাঁচটা বছরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছে আমাদের।
সেটাই
আমরা আমরা যে যত প্রশংসা পেয়েছি, আমরা অনেক গালাগালিও শুনেছি, বাট আপনারা যে সবসময় আমাদের সাথে আছেন সেটা টের পেয়েছি এবং সেটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার, তাই না?
অনেক পাওয়া,
অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, সেটাই। 13 তারিখে আমরা আপনাদের কাছে আসিনি, একটু বেশি বেশি হয়ে যেত আসলে। সো আজকে যেহেতু আজকের দিন প্রোগ্রামটা শুক্রবারই হয় সেটাই ঠিক রেখেছি এবং আপনারা আশা করছি যে অনেক 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 ঘটনা আমাদেরকে পাঠাবেন এবং এই পাঁচ বছর যেভাবে এসছেন ভবিষ্যতে মাঝে, কিন্তু এখন কি মনে হচ্ছে যে পাঁচটা বছর চলে গেছে অনেকটা সময় এবং অনেকটা সময় চলে গেছে বিজ্ঞাপন বিরতির সময় চলে গেছে, তাই না? সো একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। এটা কিন্তু হ্যাঁ বলেছে মাসুম, আমি তো জাস্ট জিজ্ঞেস করেছি। সো আমরা একটা বিজ্ঞাপন বিরতি, মাসুম ভাই বলেন, একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি।
বিজ্ঞাপন
সবসময় রেডিও ফুর্তি 88.1 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলে যাচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন আমাদেরকে এবং সেই ঘটনাটাই আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে পাঁচটা বছর আমাদের চলে গেছে এবং পাঁচটা বছরের মধ্যে আপনাদের অনেক মানে তৃপ্তি অতৃপ্তি যাই থাকুক না কেন আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মাসুমের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং শুক্রবার সপ্তাহে একটি রাত যেন আপনাদের আনন্দ দিতে পারি এবং এই দোয়াটাই করবেন এবং আশা করছি যে আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। পড়ছি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে। হ্যালো রাসেল ভাই, প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আমি ভূত ফেমের একজন নিয়মিত শ্রোতা, পড়াশোনার জন্য মাঝে মধ্যে দু একটা এপিসোড বাদ দেওয়া ছাড়া আমি 2010 সাল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা জানাতে চাই। ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে অভিজ্ঞতাটা আমার কাছে যেমন ভয়ের তেমনই অদ্ভুত। ব্যক্তিগত কারণে আমি এই মুহূর্তে স্টুডিওতে আসতে পারছি না, তবে ভালো লাগলে পড়ে শোনাবেন। আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার ঘটনায় যাই। ঘটনাটি ঘটে ভারতের কলকাতায়, যদিও আমার বাস বাংলাদেশের রাজশাহীতে। কলকাতায় আমার একজন পিসি থাকেন। সালটা 2013, দুর্গাপূজার সময়ের কথা। আমার পিসির অত্যন্ত জোরাজুরিতে আমি পুজোর ভেতর কলকাতা যাই, তাদের সাথে পুজো কাটাবো বলে। তখন মিশর রহস্য নামে একটা সিনেমা মুক্তি পেয়েছে, সেদিন ছিল অষ্টমী। সকাল থেকেই আমার পিসির ছেলেটি মানে আমার কাজিন বায়না ধরল যে সিনেমা দেখবে। আমার পিসির একটাই ছেলে, আমি বিকাল নাগাদ কাজিনকে নিয়ে বেরিয়ে পড়লাম। সিনেমা দেখে আমরা কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলের পুজো দেখছিলাম। এভাবেই রাত 10টা বেজে গেল। সে সময় কলকাতা সহ অনেক জায়গায় বেশ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল। আমার কাজিনের কিছু শারীরিক সমস্যার কারণে তার বৃষ্টিতে ভেজা একেবারেই মানা ছিল। আমরা দুজন একটা গাছের নিচে দাঁড়ালাম। ওকে গাছের নিচে দাঁড় করিয়ে রেখে এসে আমি রাস্তায় আসলাম রিক্সা বা ট্যাক্সি কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। কলকাতার গলি রাস্তায় হরদম হাতে টানা কিছু না কিছু পাওয়া যায় এবং হাতে টানা রিক্সা চলাচল করে, তাই এই বৃষ্টির ভেতরে একটা রিক্সা পেয়ে গেলাম। ভাড়া মিটিয়ে আমার ভাইকে প্রথমে উঠিয়ে দিয়ে আমি যেই রিক্সায় উঠতে যাব তখন রিক্সাওয়ালা বলে উঠল, দুইজন পারব না বাবু। আমি তখন বললাম, সে কি গো, আমরা দুজন হালকা পাতলা মানুষ, তুমি দুজনকে টানতে পারবে না? সে বলল, আজ্ঞে না বাবু, ক্ষমা করবেন, আমি দুজনকে পারব না, আমি আপনি অন্য কাউকে দেখুন। আমি ভাড়া বেশি দিতে চাইলেও সে অনড়। অগত্যা অন্য রিক্সা দেখে আমরা বাড়ির পথ ধরলাম। কিন্তু একটা জায়গায় আমার খটকা থেকেই গেল। এখানে বলে রাখি, আমি ও আমার ভাই দুজনেই হালকা পাতলা, আর সেই রিক্সাওয়ালাটা ছিল বেশ শক্ত সমর্থ। তাহলে কেন সে একজনের বেশি দুজন নিতে নারাজ? যা হোক, বাড়ি গিয়ে পিসিদের সাথে মজার ঠাট্টায় ব্যাপারটা ভুলেই গেলাম। তারপরে বেশ কয়েকদিন কেটে গেল, এর মাঝে কিছুই হয়নি। একদিন হঠাৎ আমার এক আত্মীয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম, একটা মোড়ের ওপর কিছু কোলাহল শুনতে পেলাম। মনে হলো কেউ যেন ঝগড়া করছে। গিয়ে দেখি সেই রিক্সাওয়ালাটি দুজন মোটা লোকের সাথে কি যেন নিয়ে ঝগড়া করছে। কিছুক্ষণ বাদে বুঝলাম যেটা, সেটা হচ্ছে যে মোটা দুজন লোক রিক্সায় উঠতে যাচ্ছে, তিনি একজনের বেশি ভাড়া নেবেন না জানিয়ে দেন, এই নিয়ে তাদের ঝগড়া। কিছুক্ষণ বাদে ঝগড়া থামলে আমার সেই আত্মীয়টি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং আমি বাড়ি ফেরার ইচ্ছা করেই সেই রিক্সাটি ঠিক করলাম। এবার একা ছিলাম, তাই তিনি কোনো আপত্তি করলেন না, তবে একটা কথা শুধু বললেন, বাবু ডান দিকে বসুন, বাম দিকে বসবেন না। ব্যাপারটা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগলেও তখনকার মতো চুপ হয়ে গেলাম এবং গলি রাস্তা দিয়ে রিক্সা চলছে, কিন্তু রাস্তা জায়গায় জায়গায় ভাঙা থাকার কারণে তাতে রিক্সার চাকা পড়ে বেশ চাকি লাগছিল। এখানে বলে রাখি, আমি বাঁহাতি, তাই ডান দিকে থাকার কারণে ঝাঁকি বাঁচাতে ডান হাত দিয়ে রিক্সা ধরে বসে থাকতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তাই আমি রিক্সাওয়ালার কথা অমান্য করে যেই বাম দিকে বসতে গেছি, অমনি গুয়ানির মতো একটা আওয়াজ আমার কানে আসলো আমার বাম পাশ থেকে। আওয়াজটা এমন ভাবে আসলো যেন অদৃশ্য কেউ আমার পাশে বসে আছে, আমি যেন ধাক্কা দিয়েছি তাকে। যেই তাই সে যেন বিরক্তিসূচক এরকম একটা আওয়াজ করল। আওয়াজটা ঠিক কেমন ছিল তা কানে আজও বাজে, কিন্তু তা ভাষায় বোঝানো আমার সক্ষমতা নেই। ভয় না পেলেও বেশ ভোরকে গিয়ে আমি আবার রিক্সার ডান দিকে সরে বসলাম। এই চিন্তাটা মাথা থেকে তাড়ানোর জন্য আমি সিগারেট ধরানোর কথা ভাবলাম। সিগারেট বের করে মুখে দিয়ে আমি যেমনি গ্যাস লাইটটা ধরিয়েছি, তখনই আমার মনে হলো অত্যন্ত গরম বাতাসে আমার গালে এসে লাগলো এবং বাতাসটা আসলো ঠিক আমার বাম পাশ থেকে যেখানে কেউ বসে নেই। আর তখনই খেয়াল করলাম আমার গ্যাস লাইটটাও নিভে গেছে। প্রথমবার ব্যাপারটা গায়ে না মেখে আবার গ্যাস লাইটটা ধরলাম। এবারও একই ঘটনা, আমি আবার গ্যাস লাইট ধরলাম, আবারও সেই একই রকম বাতাসে গ্যাস লাইটটা নিভে গেল। মনে হচ্ছিল যেন বাম দিকে বসে থাকা বারবার গরম বাতাসে ফু দিয়ে কেউ আমার লাইটারটা নিভিয়ে দিচ্ছে। আমি তখন রিক্সাওয়ালাকে ব্যাপারটা বলার জন্য তার দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে যা দেখলাম তা সত্যিই আরো অদ্ভুত। দেখি সে রিক্সা টানতে একেবারে ঘেমে একাকার, যেন কত না পরিশ্রম হচ্ছে, কিন্তু আমার মতো একজন হালকা মানুষকে টানতে তার মতো শক্ত সমর্থ এত মানুষের এত কষ্ট হওয়ার কথা না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে রিক্সা বাড়ির সামনে পৌঁছলে আমি ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। তারপর অনেক কয়েকদিন কেটে গেল। একদিন আমার বাংলাদেশে ফেরার সময় প্রায় হয়ে আসলো। দেশে ফেরার ঠিক 7 দিন আগে ঘটল সেই ঘটনা যার মুখোমুখি আমি জীবনে দ্বিতীয়বার আর হতে চাই না। কলকাতায় আমার এক আত্মীয়ের বাসায় হাজির হলাম। তাদের বাসায় খাওয়া, রাতের খাওয়া শেষ করে আমি রওনা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অনেক আগে থেকেই বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, তাই আমার আত্মীয়রা আমাকে রাতে তাদের বাসায় থেকে যাওয়ার জন্য বললেন। কিন্তু কিছু কারণে সেদিন রাতে আমাকে আমার পিসির বাসাতেই ফিরতেই হতো, তাই আমি তাদের প্রস্তাবে অপারগতার কথা জানালাম। রাত 11:30 নাগাদ বৃষ্টি বেশ খানিকটা কমে এল। আমার কাছে ছাতা ছিল, তাই আমি দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি কোন রিক্সা বা ট্যাক্সি নেই। আমি ফুটপাথ ধরে হাঁটতে থাকলাম। দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিল, তাই এত বৃষ্টির ভেতর একটু একটু চিন্তাই হচ্ছিল। হঠাৎ ভগবানের আশীর্বাদে একটা হাতে টানা রিক্সাকে দূর থেকে আসতে দেখলাম। কাছে আসার পর দেখলাম সেই রিক্সাওয়ালা যার সাথে আমার আগেও দুইবার দেখা হয়েছে, এবং সেই রিক্সাওয়ালা তার রিক্সায় অতীতের অভিজ্ঞতার কথা মনে করে আমি দ্বিতীয়বার ওই রিক্সায় উঠতাম না, যদি না ওই রকম ঝড় বৃষ্টি রাতে ওই রকম বিপাকে পড়তাম। তো আমি রিক্সাওয়ালাকে ডেকে তার সাথে ভাড়া মিটিয়ে উঠে পড়লাম। রিক্সাওয়ালা আগের মতো যথারীতি বাম দিকে বসতে বলল। রাস্তা দিয়ে রিক্সা চলছে, কিছুক্ষণ রিক্সা নিয়ে দৌড়ানোর শব্দ, রিক্সার চাকার শব্দ এবং বাইরের বৃষ্টির শব্দ ছাড়া বিশেষ কোন শব্দ আলাদাভাবে শুনতে পাচ্ছিলাম না। সেই রিক্সার অতীতের অভিজ্ঞতার কারণে এবার যথাসম্ভব বাম দিকে এড়িয়ে ডান দিকে চেপে বসেছিলাম, এবং সামনে পলিথিনের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় রিক্সার ভেতরে বসে আছি। বাইরের কোনো কিছু আমার খেয়াল নেই। হঠাৎ একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। শব্দটা আসছে ঠিক আমার বাম পাশ থেকে। এখানেই আমার বিপদের শুরু। নিঃশ্বাসের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাম পাশে রিক্সায় কেউ বসে আছে। কিছুক্ষণ পর নিঃশ্বাসের শব্দের সাথে চোখ হলো পচা মাংসের গন্ধ। এ পর্যায়ে এসে আমার একটু অস্বস্তি লাগা শুরু করলো। অস্বস্তি কমানোর জন্য আমি আমার মনকে বুঝাতে চাইলাম হয়তো রাস্তার ধারে কোনো আবর্জনার স্তূপ থেকে গন্ধ আসছে। এই পর্যন্ত আমি অস্বস্তির ভেতর থাকলেও সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপরেই আর কিছুই ঠিক রইল না। ঘটনাটা আমি কম্পিউটারের সামনে বসে টাইপ করছি, এই মুহূর্তে আমার ঘাড়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি গল্পে ফিরি একটু পরেই, নিজের অজান্তেই আমি আমার ঘাড়টা বাম পাশে ঘুরলাম। হিসাব অনুসারে সেখানে কারো থাকার কথা না, কিন্তু আমি যা দেখলাম তা আমি আমার জীবনে কোনো কিছুর বিনিময়ে দ্বিতীয়বার দেখতে চাইব না। আমি বরাবরই সাহসী, কোনো কিছুর চট করে ভয় পাই না, কিন্তু এবার আমার সাহসের ভিত নড়ে উঠল। আমি দেখলাম গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একজন লোক আমার পাশে বসে আছে। তার চোখটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটা চোখ না অন্য কিছু তা ভেবে পেলাম না, কারণ অমন কুচকুচে কালো চোখ আমি আমার জীবনে দেখিনি। চোখে সাদা অংশ বলতে কিছু ছিল না। হঠাৎ সে তার হাত দিয়ে মুখ থেকে গামছা সরালো। তার হাত এবং মুখ থেকে মনে হচ্ছিল যেন গা থেকে মাংস পচে খসে পড়ছে, সাথেই নাকে আসছিল পচা মাংসের গন্ধ। তার হাতের চেহারার জায়গায় জায়গায় হাড় দেখা যাচ্ছিল, যেন বহুদিনের পচা গলা লাশ। আর দেখলাম তার বুকে একটা চাকু বিঁধে রয়েছে, যেমনটা কাউকে খুন করলে দেখা যায়, আর সেখান থেকে সমান রক্ত ঝরছে। এবার ঘটল আরো মারাত্মক ঘটনা। আমি তার মুখে দেখতে পেলাম অদ্ভুত একটা হাসি। হাসিটা হেসেই সে তার গলা থেকে গামছাটা হাতে নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই ওটা আমার গলায় পেঁচিয়ে ধরে আমার মুখ ভেদে ফেলল, ঠিক যেমনভাবে মুখ বাঁধা অবস্থায় ছিল। ভয়ে আতঙ্কে আমি বারবার ঈশ্বরকে ডাকছিলাম, কিন্তু এবার সে যা করল তা দেখে আমি ঈশ্বরকে ডাকতেও ভুলে গিয়েছিলাম। দেখলাম সে তার বুক থেকে চাকুটা বের করে আমার দিকে তাক করেছে। কেন সেই মুহূর্তে আমার হাতও বাধা দেওয়ার চেষ্টা করল না। আমি ভয়ে পাথর, তারপর চোখের পলকেই হাতের ধরা চাকুটা সজোরে আমার বুকের ভেতর ঢুকে দিল। তারপর তার কিছুক্ষণ পর আমার চোখ খোলা ছিল, একটু পরে আমি জ্ঞান হারালাম বা মারা গেলাম। এরপর আমার যখন জ্ঞান ফেরে দেখি যে আমি একটা হাসপাতালের মতো কোনো একটা বিছানায় শুয়ে আছি। আমার পাশে একজন লোক বসেছিলেন, তার বয়স আনুমানিক 40-45। তার সাথে আলাপ হলে জানলাম সে একজন নৈশ প্রহরী, নাম রমাকান্ত। আমি কোথায় ছিলাম আর এখানেই বা কিভাবে এলাম তা জিজ্ঞেস করাতে আমাকে সে সবকিছু খুলে বলল। এবং সেদিন খুব বলল যে আমি একজন চৌকিদার, রাতের বেলা শহরের রাস্তার পাহারা দেই। সেদিন খুব বৃষ্টি থাকায় একটু দেরি করে বাড়ি থেকে বের হই প্রতিদিনের মতো। এবং সেদিন আমি রাস্তায় ঘুরে ফিরে দেখছিলাম আমি যে এলাকায় পাহারা দেই সেখানে আমার সাথে আরো একজন পাহারা দেয়, ওর নাম বিশু। আমরা দুজন দুদিকে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ বিশুর ডাক শুনে ওদিকটায় পাহারা দৌড়ে গেলাম এবং মাটিতে পড়ে থাকা আপনার দিকে আপনাকে দেখিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম লাশ, পরে দেখলাম শ্বাস চলছে, তখন আপনাকে এই নার্সিংহোমে নিয়ে আসি। এবং এরপর যা হচ্ছিল তা আমার চোখের সামনে, কিন্তু আমার ধাক্কা খাওয়ার তখনও শেষ হয়নি। এবার দেখি দিনে দুপুরে একটা হাসপাতালের ওয়ার্ডে আমি যা দেখলাম তা সত্যিই বড় অদ্ভুত। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি কি পাগল হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমার বুকে চাকুর আঘাত তো দূরের কথা, মাথার হাতে সামান্য কেটে যাওয়া চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্নই নেই। আমি তখনই ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যখন আমাকে রাস্তায় পান তখন কি আমার মুখে কোনো গামছা জাতীয় কিছু বাধা ছিল? আপনারা কি আমার বুকে কোন অস্ত্র বিদ্ধ ছিল? উত্তর তারা শুধুমাত্র বলল, না বাবু, আমরা তো আপনাকে কোন রকম আহত অবস্থায় পাইনি। আমার মনের ভেতর তখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে আমি রিকশায় কি দেখলাম আর কি ঘটেছিল আমার সাথে? এসব ভাবতে ভাবতে আমি আবারও জ্ঞান হারালাম। এরপর আমার জ্ঞান ফেরে যখন, তখন আমি দেখি যে আমার চারপাশে বিশিসহ আমার পরিবারের সবাই প্রায় এক মাস অসুস্থ অবস্থায় আমি ইন্ডিয়াতেই কাটাই। এক মাস পরে আমার বাবা ইন্ডিয়া গিয়ে আমাকে নিয়ে আসেন বাংলাদেশে। সম্পূর্ণ সুস্থ হতে আমার মোটামুটি দুমাস মতো লেগেছিল এবং একটা সমস্যা আমার পিছু ছাড়েনি। বাংলাদেশে আসার সপ্তাহখানেক পরে থেকে আমি রোজ রাত্রে একটা স্বপ্ন দেখতে শুরু করি। আমি দেখতাম যে একটি রিকশা আমি বসে আছি এবং ঠিক সেই লোকটি যাকে আমি রিকশার ভেতরে দেখেছিলাম সেদিনের মতোই আমার মুখ বাঁধে এবং তারপর আমার বুকের থেকে চাকুটা বের করে আমার বুকে ঢুকিয়ে দেয়। স্বপ্নের এ পর্যায়ে এসে আমি প্রতিবার আমার ঘুম ভেঙে যেত। এভাবেই প্রতি রাতের স্বপ্ন দেখার মধ্য দিয়ে আমার দিন চলতে লাগল। আমি খুব দৃঢ় মানসিকতার অধিকারী, তাই এমন অবস্থাতে আমি ভেঙে পড়িনি। তাছাড়া আমার পরিবারও অনেক সাপোর্ট দিয়েছে। কিন্তু মাত্র কিছুদিন আগে একদিন রাতে স্বপ্নটা একটু আলাদা ছিল। দিনটা 20 এপ্রিল 2015। প্রতি রাতের মতো সে রাতেও স্বপ্ন আমি দেখলাম, সে আমার মুখটা প্রথমে বাঁধল, তারপর চাকুটা নিয়ে যেমনি আমার বুকে বসাতে যাবে এতদিনের প্রথমবারের মতো আমি তার হাতটা ধরে ফেললাম। সেদিন সে আমার বুকে চাকু বিদ্ধ করতে পারেনি। সাথে সাথেই সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তবে সেদিনের পর থেকে আর কোনোদিনই আমি সেই স্বপ্নটি দেখিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি পুরোপুরি আগের জীবনে মতো সুস্থ হয়ে উঠতে পারি। নিশ্চয় রায় চৌধুরী লিখেছেন এই ঘটনাটি। আমরা কোনো কথা না বলে, যেহেতু অনেক লম্বা ঘটনা ছিল, একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। ফিরে আসছি একটু পরে আপনাদেরকে নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন।
হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি মিরপুর থেকে। আমি আপনার প্রোগ্রামের খুব বড় একজন ফ্যান বলতে পারেন। আমি আপনার প্রোগ্রাম সবসময় শুনি, ভোটে ফেম আমার খুব ভালো লাগে। তো আজ আমি আমার লাইফের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার এই ঘটনাটা 2012-এর জানুয়ারির লাস্ট উইকের দিকের কথা। তো তখন আমি 7 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো সিক থাকার কারণে আমি প্রায় তাড়াতাড়ি শুয়ে পড়তাম, বাট আমার হাজব্যান্ড তো অনেক আগে কাজ করতো ল্যাপটপে। ওই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের বাসার বেডরুম থেকে ডাইনিং টেবিলটা, মানে ডাইনিং স্পেসটা 10-12 হাত দূরে হবে। বিশেষ করে বিছানা থেকে ডাইনিং টেবিলটা ঠিক এতটুকু দূরত্ব হবে। তো বিছানায় শুলে ডাইনিং টেবিলের কিছু অংশ দেখা যেত। তো আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলে বসে কাজ করতো, আমি বিছানায় শুয়ে শুয়ে ওকে দেখতে পেতাম। ও আমাদেরকে পিঠ দিয়ে বসে কাজ করতো। তো আমি প্রায় রাতে শুয়ে শুয়ে ওকে দেখতাম, কখনো রেডিওতে গান শুনতাম, কখনো গান শুনতে শুনতে এইভাবে ঘুমিয়ে পড়তাম। তো ওই রাতে আমি এভাবে দেখছি ও বসে বসে কাজ করছে, আমি রেডিওতে গান শুনছি, কখন ঘুমিয়েছি আমি ঠিক মনে নেই, 12টা কি 12:30 হবে। তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমি স্বপ্ন দেখলাম যে আমার বেডরুমটা হালকা অন্ধকার, মানে হচ্ছে আলো। আমার হাজবেন্ড আসলো, এসে বিছানায় উঠলো, উঠে সে আমার পাশে শুয়ে পড়লো এবং তার একটা হাত আমার শরীরের উপর রাখলো। এখন সেটা হাত না কি ঠিক আমি বলতে পারবো না, বাট জিনিসটা এত ভারী ছিল যে আমি ব্যথা পাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে তোমার হাতটা সরাও। এই কথাটা বলা মাত্রই আমার হাজবেন্ড, মানে আমার তখন মনে হলো যে না আসলে ও না, এত বানর কিংবা বানর আকৃতির কিছু একটা, ঠিক বানর যেমন লাফিয়ে উঠলে যেমন একটা হয়, ওই জিনিসটা ঠিক অমনি ভাবে লাফ দিয়ে উঠে আমার বুকের উপর বসলো। আমার বুকের উপর বসেই আমার দু হাত চেপে ধরলো বালিশের উপর, আমার হাত দুটো চেপে ধরলো, আমি হাত দুটো নাড়াতে পারছিলাম না, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি বুকে ব্যথা পাচ্ছিলাম, বাট আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না। এবং ওই জিনিসটা আমার মুখটাকে বাঁদিকে কাত করে বালিশের দিকে চেপে ধরলো, এবং এতটা চেপে ধরলো যে মনে হচ্ছিল যে বালিশটা ফেটে যাবে, আমার মাথাটা হয়তো বালিশের মধ্যে ঢুকে যাবে। আমার বা গাল বা কান খুব ব্যথা করছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার বুক দম আটকে আসছিল, আমি হাত নাড়াতে পারছিলাম না। ও জিনিসটা আমার দু হাত বালিশের সঙ্গে চেপে, আমাকে কবজি বরাবর চেপে ধরে রেখেছে। তো আমি স্বপ্নের মধ্যেই হঠাৎ করে, যেহেতু বাঁদিকে কাত করে রাখা, যেহেতু ডাইনিং স্পেসটা বাঁদিকে ছিল, আমি বাঁদিকেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে না, আমার হাজবেন্ড তো ডাইনিং টেবিলে বসেই কাজ করছে। তো আমি খুব স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে গেলাম যে আমার হাজবেন্ড ওখানে বসে কাজ করছে, তাহলে এখানে কে? আমি চিৎকার করতে চাইলাম, ওকে ডাকতে চাইলাম, বাট আমি ওকে ডাকতে পারলাম না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। স্বপ্নের মধ্যে এরকম কিন্তু রাস্তায় প্রায় হয় যে আমরা স্বপ্নের মধ্যে কিছু বলতে চাই, চিৎকার করতে চাই, বাট এরকম চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না। তো স্বপ্নের মধ্যে এরকমই হচ্ছিল, আমি চিৎকার করতে চাচ্ছিলাম, আমার হাজবেন্ডকে ডাকতে চাচ্ছিলাম, বাট আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এবং আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে আমি স্বপ্নের মধ্যে সুরা পড়তে শুরু করলাম। একদম খুব 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 ফাস্টলি আমি সুরা পড়ছি, বিশেষ করে লাইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা পড়তে থাকলাম। তো এইভাবে সুরা পড়তে পড়তে স্বপ্নের মধ্যে সুরা পড়তে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, আমি ঠিক স্বপ্নে যেভাবে বালিশের উপর বালিশের দিকে আর কি দু হাত উঁচু করে শুয়েছিলাম, ওভাবেই শুয়ে আছি, বাঁদিকেই আমার মুখটা ফেরানো, এবং আমি তাকিয়ে দেখলাম যে আমার হাজবেন্ড চেয়ারে বসে কাজ করছে, তার পিঠটা আমি দেখতে পেলাম। তো রাসেল ভাই, আমি স্বপ্নের একটা ঘুম ভেঙে গেল, মানে স্বপ্নটা ভেঙে গেল, আমার বুক খুব ধড়ফড় করছিল, আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল, আমি নিঃশ্বাস নিচ্ছিলাম খুব বারবার, এবং তখনও আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পরও আমার মুখ তখন আমি বিবি করে লাইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা বলেই যাচ্ছি। তো যাই হোক, স্বপ্নটা ভেঙে যাওয়ার পর বুঝতে পারলাম যে একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলব রাসেল ভাই, বাট আমি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারলাম না, কারণ ভয়ঙ্কর ঘটনাটা তখনই শুরু হলো। কারণ স্বপ্ন ভাঙার পর আমি যখন চাইলাম যে ও আচ্ছা স্বপ্ন ছিল, তো এবার আমি উঠে যাই বা কাত হই, বাট আমি কাত হতে পারলাম না। আমার হাত দুটো তখনও শক্ত করে রাখা বালিশে, এবং সেই ভারী অনুভবটা, সেই ভারী জিনিসটা আমার তখনও বুকের উপর বসে আছে। রাসেল ভাই, মানে আমি আপনাকে এখন বলছি, আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেছে। আমি সেদিনে সেই ঘটনাটা মনে পড়লে আমি আজও শিউরে উঠি ভয়ে। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি পুরোপুরি জেগে গেছি, আমি আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি, আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছি, অথচ স্বপ্নে দেখা সেই ভারী জিনিসটা, সেই বানরের আকৃতি, সেই ভারী জিনিসটা তখন আমার বুকের উপর বসে আছে, এবং আমার দু হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে বালিশে, আমার মুখটা বাঁদিকে কাত করা, আমার বা গাল বা কান প্রচন্ড চেপে ধরে রেখেছে। আমি আমার হাজবেন্ডকে চিৎকার করে ডাকতে যাচ্ছি, কিন্তু সেই স্বপ্নের মতোই আমার গলা আটকে যাচ্ছে। আমি তাকে চিৎকার করছি, আমি অনেক চিৎকার করছি, বাট আমার গলা থেকে একটা সাউন্ড বের হচ্ছে না। এবং সবচেয়ে রাসেল ভাই, যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমি আমার ঠিক কানের কাছে একদম একজন মুখ নিয়ে কানের কাছে কথা বলে যেরকম অনুভূতিটা হবে, আমি ঠিক সেই রকম অনুভূতিটা পাচ্ছিলাম যে আমার মুখের কাছে, আমার কানের কাছে, কানের কাছে সেই মুখটা এসেছে এবং একটা কোরআনি সাউন্ড করছে। ওই জিনিসটা, এই সাউন্ডটা ঠিক কেমন হবে, কোরবানির সময় আমরা গরু কোরবানি করার পর যেমন একটা কোরআনির একটা শব্দ হয়, ঠিক সাউন্ডটা সেরকম ছিল এবং আমার ঠিক কান ঘেঁষে সেই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। আমি এত ভয় পেয়ে যাই আসলে, এত ভয় পেয়ে যাই যে আমি প্রচন্ড ভয়ে আমি সবচেয়ে বেশি আমার যেটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হচ্ছে আমার বেবির জন্য, যে আমার বেবিটা না কোনো ক্ষতি হয়ে যায় বা এটা কি এটা মানুষ এটা কোনো জন্তু এটা কোনো প্রাণী না এটা কোনো অন্য কিছু। আমি ঠিক ওই মুহূর্তে আমার মাথা কোনো কাজ করছিল না, আমি আমি এক চুলও নড়তে পারছিলাম না, আমার পা না হাত না টোট, শুধু আমার চোখ দুটো নড়ছিল আর আমার শ্বাস প্রশ্বাস করছিল। তো আমি আসিফ ভাই চোখ বন্ধ করে ফেললাম, যেহেতু আমার হাজবেন্ডকে ডাকতে মানে চাইছি বাট আমি ডাকতে পারছি না, আমি চোখ বন্ধ করে ফেললাম এবং আমি যত সুরা জানি যত দোয়া জানি আমি এক নাগারে পড়তে শুরু করলাম। এবং কতক্ষণ এভাবে দোয়া পড়েছি জানি না, দোয়া পড়তে 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 হঠাৎ করে মনে হলো যে আমার শরীরটা খুব হালকা হয়ে গেল, একদম মনে হচ্ছে যে আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। এতক্ষণ যেমন মনে হচ্ছিল যে আমার বুকের উপর অনেকগুলো পাথর বা আমার শরীরের উপর অনেকগুলো পাথর চাপা দিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে সবকিছু উধাও হয়ে গেল এবং আমার শরীরটা প্রচন্ড হালকা হয়ে গেল, মনে হচ্ছিল আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। তো তখন আমি অনুভব করলাম যে না, আমি হাতটা নাড়াতে পারছি, আমি পাটা নাড়াতে পারছি। তো আমি ফিল করলাম যে ওই জিনিসটা এখন তখন আর আমার বুকের উপর নেই। তো আসিফ ভাই আমি বিকট একটা চিৎকার দিলাম, আমি আজও জানি না কি করে আমি চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে এই 10-12 হাত দূরে আমার হাজবেন্ডের কাছে যে আমি পৌঁছেছি, আমি ঠিক আমি আজও জানি না আমি কেমন করে পেয়েছি আমি বলতে পারবো না। তো যখন আমার সেন্স আসে তখন আমি ফ্লোরে শোয়া, আমার হাজবেন্ড আমার মুখের মধ্যে পানি ছিটে দিয়েছে, আমার চুল ভেজা মুখ ভেজা, আমার শাশুড়ি আমাকে সব ফু দিয়ে যাচ্ছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করছে যে তোমার তুমি কি হয়েছিল, এটা আমি কাউকে কিছু বলতে পারছিলাম না কারণ আমার এত ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল আমি অনেক যুদ্ধ করে এসেছি, আমার শরীরটা খুব ক্লান্ত অবশ লাগছিল। তো তারা আমাকে আমার হাত দেখালো, আমার কবজি আমার দুহাতে কবজির মধ্যে কালো দাগ হয়ে গিয়েছিল, অনেকক্ষণ দড়ি কিংবা রাবার দিয়ে বেঁধে রাখলে যেমনটা দাগ পড়ে যাবে ঠিক তেমনটা দাগ পড়ে গিয়েছিল আমার দুই হাতের কবজিতে, আমার গালে আমার বা গাল আমার বা কান লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে খুব খুব জোরে কেউ কেউ আঘাত করেছে। তো সবাই আমার গাল দেখে আমার হাত দেখে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে কি হয়েছে তোমার, ওটা আমি ওই মুহূর্তে কিছু বলতে পারছিলাম না। আমি আবার মানে আবার সেন্স হারিয়ে ফেললাম না ঘুমিয়ে পড়েছিলাম আমি তাও জানি না। তো সকালের দিকে যখন একটু ভালো লাগলো আমি আমার শাশুড়িকে সব ঘটনা খুলে বললাম, আমার মাকে বললাম। তো সেখান থেকে আমাকে নিয়ে তারা একজন হুজুরের কাছে গেল, তো হুজুরকে আমি সব বললাম, হুজুর শুনে বললেন যে আসলে এই সময় স্বাভাবিকভাবে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন এমনিতেই খারাপ কিছু জিনিসের নজর থাকে, তো হয়তো আমি ভর দুপুরে কোথাও গিয়েছিলাম কিংবা সন্ধ্যে করে খোলা চুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হয়তো কোনো কোনো একটা ভুল আমি করেছি যার কারণে সে খারাপ জিনিসটার দৃষ্টি আমার উপর পড়েছিল এবং সে আমার এবং আমার বেবির ক্ষতি করতে চেয়েছিল। তো হুজুর বলেছে জালা রহমতে হয়তো সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তুমি এখন সেফ আছো। তো এরপর রাসিফ ভাই আমি প্রায় রাতেই ঘুমোতে পারতাম না, আমার প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল, আমার মনে হতো যে আমি ঘুমলেই বুঝি সেই জিনিসটা এসে আমার বুকের উপর বসবে। তো আল্লাহ রহমতে এরপরে ওই আমি ওই জিনিসটা আর দেখিনি বা ওই ধরনের স্বপ্নও আমি আর দেখিনি। তার কদিন পরে আমার বেবি হয়, একটা বয় বেবি হয়, আমার বেবিটা আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়। তো রাসুল ভাই এটাই ছিল এখন আমার ঘটনা।
ভূত FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. And you're listening to Radio 48.0 FM, Bangladesh's সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি রয়েছে আরাফাত হোসেন আবিদ, আমাদের পেজ যেটা রয়েছে সেখানে লিখেছেন যে তার কাছে একটা স্টোরি আছে আমাদেরকে অনেকেই বার্থডে উইশ করছেন। অর্ণব আদনান নুসরাত আমাদের এখানে বার্থডে উইশ করেছেন, এমডি জামান আমাদের এখানে লিখেছেন আই লাভ ভূত এফএম এবং বার্থডে উইশ করেছেন, রিজাউল রিজানুল আমিন আমাদের এখানে বার্থডে উইশ করেছেন, ফাহিম ফয়সাল আমাদের এখানে বার্থডে উইশ করেছেন, মোহাম্মদ ইসলাম হাসানুল ইসলাম, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে আছেন ফেসবুকে। ফেসবুকে যারা আছেন তারা একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে যে সমস্ত ছবিগুলো আছে সেই ছবিগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমরা গতকালকে কিভাবে, এখন তো গতকাল হয়ে গেছে, গতকাল কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা আপনারা দেখতে পাবেন আর কি। অর্থাৎ আমাদের যেহেতু যদিও
13 তারিখ ছিল বার্থডেটা, কিন্তু আমরা 14 তারিখে করতে হয়েছিল, কারণ 13 তারিখ ছিল বৃহস্পতিবার, সুতরাং আমরা 14 তারিখে করেছি। অলরাইট, আমরা চলে যাব এখন আরো একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এখন যিনি ঘটনা বলবেন তার আপনার নামটা প্লিজ একটু বলবেন।
Listeners, আমার নাম সাদমান শিববির রাশা, I'm from উত্তরা।
ওকে, আপনার ঘটনা শুনি আমরা।
জি রাশা ভাই, একটা মিনিট, আমি ঘটনা শুরু করার আগে আমার ফ্রেন্ডসদেরকে একটু বলতে যাচ্ছি, যারা এত রাত জেগে ভূত ফিল্ম শুনছে, দ্য লিথাল অ্যাভেঞ্জার্স টিম, তোদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমার ঘটনাটি অ্যাকচুয়ালি উত্তরার সেক্টর 4 এর, রোড নাম্বারটা আমি বলছি না।
জি,
তো ঘটনাটি অ্যাকচুয়ালি আমাদের অপোজিট ফ্ল্যাটের ঘটনা। তো আমরা আমাদের ফ্ল্যাটে আজ থেকে লাইক 10-11 বছর ধরে আছি। তো 10-11 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ফ্ল্যাটে লাইক নর্মালি ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে, মানে অপোজিট যে ফ্ল্যাটটা ওখানে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে। তো লাইক সবসময় মতো আমরা ভাবলাম যে কোনো রিজনে হবে যে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে, কোন একটা কারণে চেঞ্জ হয়ে যায়। বাট রিসেন্টলি গত কয়েক বছর, সরি কয়েক মাস ধরে যে ভাড়াটিয়া আমাদের অপোজিট ফ্ল্যাটে থাকছে ওদের সাথে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটা অ্যাকচুয়ালি আমার ড্যাডের, আমার আব্বুর, তো ওদের ফ্যামিলির যে হেড, ওদের সাথে সম্পর্কটা গড়ে ওঠে। তো উনি আমাদেরকে একটি ঘটনা বললেন যে আমাদের পুরো আইডিয়াটাই চেঞ্জ করে দিল। উনি বললেন যে ওনাদের ফ্যামিলিতে লাইক প্রথম প্রথম কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছু মাস থাকার পরে ওনার যে ওয়াইফ আর ওনার ছোট ছেলে, ওনারা রাতের বেলা যখনই ধরেন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো বা পানি খাওয়ার জন্য উঠলো, ওনাদের ড্রয়িং রুমে দেখতেন যে একটি ফ্যামিলি বসে আছে। ফ্যামিলির মানে বলতে গেলে একজন লোক, একজন মহিলা আর একজন ছেলে। তো প্রথমে এটা ওনার ওয়াইফ দেখলেন, ওয়াইফ দেখার পরে ভাবলেন যে আচ্ছা রাতের ঘুমের ঘরে হয়তো বা দেখেছেন, তো উনি এতটা পাত্তা দেন নাই। ঠিক কিছুদিন পরে উনার ছেলে, ছোট ছেলে জিনিসটা দেখার পর ওনার আম্মুকে বললো যে আম্মু হ্যাঁ আমি এরকম একটা কিছু দেখছি। তখন ওনার ওয়াইফ বললো আচ্ছা সামথিং ইজ রং, তো এটা ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। কিন্তু যেহেতু ফ্যামিলির মাঝে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিনিসটা শুধু ওনার ওয়াইফ দেখতেন আর ওনার ছোট ছেলেই দেখতেন, তো আর কেউ দেখতেন না। তো ওরা এত জিনিসটা নিয়ে পাত্তে দেনে। তো এই রোজার সময় একটা দুটো কাহিনী হয়েছে। একটি কাহিনী হচ্ছে একদিন ইফতারের মানে সেহরির আগে সবাই যখন উঠবে, তো ঠিক সেরির টাইম ধরেন আমরা রেগুলারই উঠি আড়াইটার দিকে অথবা তিনটার দিকে উঠি, তো ওনারা ঠিক উঠার আগে লাইক সময়টা হবে দুইটার লাইক অ্যারাউন্ড দুইটা দশ এরকম টাইমে, ওনারা সবাই শুনলেন যে ওনাদের ডোরের মাঝে, সবাই তো রাতে বেলা রুম লক করে শোয় যে যার রুমে, তো সবার রুমের মাঝে নক শুনলেন, অনেকক্ষণ নক, নকটা অনেক জোরে জোরে, মানে কেউ যদি দরজা ধাক্কা দেয় বাড়ি দেয় যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ, কিন্তু আওয়াজটা নকের, যেমন আমরা আমাদের ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে যেরকম টোকা দিয়ে নকের সেরকম নক শুনলেন অনেক জোরে জোরে। তো এটা শোনার পরে সবাই লাইক প্রথম প্রথম সবাই কি মানে ইতস্তত হচ্ছিলেন, ভাবছিলেন যে হয়তোবা ডাকাত চোর, কিন্তু কিন্তু একটা ওয়ান সবাই যখন দরজা খুললেন দেখলেন যে কিছু নেই, নকটাও থেমে গেল। এটা ছিল একটি ঘটনা। এই ঠিক আমি ঠিক এক সপ্তাহ বলবো না, 4-5 দিনের মাথায় উনার ওয়াইফ একদিন রাতের বেলা ঘুমে থেকে উঠলেন, হয়তো বা কোনো কারণে উনার রুমের দরজা খুললেন, দরজা খুলে উনি যেটা দেখলেন যে উনার রুমের সোজাসুজি ডাইনিং স্পেসটা দেখা যায়, উনার রুমের দরজাটা খুলে ডাইনিং স্পেসটা দেখা যায়। তো ডাইনিং স্পেসের ওখানে উনি দেখলেন যে আমাদের বাসায় ধরেন আমরা যারা সার্ভেন্ট রাখি, বুয়া যেটা আমরা বলি, মেইড রাখি, তো ওরা যখন ঘর মুছে, তো ঘর মুছার সময় আমরা নর্মালি দেখি যে বসে বসে একটা একটা কাপড় নিয়ে ঘর মুছতেছে। তো উনি ঠিক দেখলেন যে বলে রাখা ভালো, উনাদের বাসায় কোনো মেয়ে ছিল না, ওনারা জাস্ট 5 জন ফ্যামিলি মেম্বার, তার মাঝে ওনার হাজবেন্ড ওয়াইফ আর 3 জন ছেলে মেয়ে। তো উনি দেখলেন যে একজন মহিলা ঠিক জাস্ট ঘর মোছার মতন বসে উল্টা দিক ফিরে, উনি ওভাবে বসে আছেন, হাত দিয়ে কিছু একটা ওয়েভ করছেন, নাড়াচ্ছেন, নাড়াতে নাড়াতে লাইক মাটি থেকে জাস্ট 1-2 ইঞ্চি উপরে বাতাসের মধ্যে ফ্লোট করে উনার দিকে চলে আসছেন,
মানে ভেসে ভেসে যাচ্ছে,
ভেসে ভেসে জাস্ট উনি দরজা খুলে দেখেছিলেন ডাইনিং স্পেসের ওখানে, কিন্তু দেখলেন যে ভেসে ভেসে উনার দিকে আসছেন। অ্যান্ড তখন উনি নোটিস করলেন যে ওই মহিলাটার যিনি যে যে যিনি যে বলা যায় কি যে আসছেন ভেসে ভেসে, ওর পায়ের পাতা দুটো ফিট দুটো লাইক উল্টো, ঠিক উল্টো। এটা দেখার পর উনি অনেক হরিফাইড হন, অনেক ভয় পান, ভয় পেয়ে সাথে সাথে দরজা লক করে উনি তো চিল্লাচিল্লি শুরু করলেন, ওনার হাজব্যান্ড উঠলো, তারপরে বাসা সবাই উঠলো, তখন আর কিছু আর কোনো সমস্যা নেই। তো এইটাই ঘটনা। তো কয়েকদিন পরে যখন আব্বুকে উনি মানে ওনার হাজব্যান্ড জিনিসটা শেয়ার করলেন, তো আব্বু আমাকে বলল, আমি শুনলাম। তো ঘটনা এরপর কিছু জানা জানে, বাট রিসেন্টলি আমি গত পরশু দিন যেটা দেখেছি ওনাদের বাসায় চার পাঁচজন হুজুর নিয়ে আসা হয়েছে, হয়তো বা কোনো কারণে হুজুর নিয়ে আসা হয়েছে। তো এটাই ঘটনা ছিল।
এবং এই কারণে হয়তো কেউ থাকে না এবং কোনো না কোনো একটা সমস্যা হয়তো ওই বাসাটায় আছে বলে আপনারা মনে করছেন।
এখানে একটা কিছু বলে রাখা উচিত, তো ওনাদের বাসায় যিনি গার্ড মানে তিনি অনেকদিন ধরে ওনাদের বাসায় চাকরি করছেন, তো ওনার কাছ থেকে শোনা গেল যে উনি এত ডিটেল বললেন না, বাট বললেন যে যে প্রথম প্রথম সমস্যা করে না, কিছু মাস থাকার পরে ভাড়াটিয়া
থাকার পরে
সমস্যা।
এবং এই কারণে হয়তো বারবার ভাড়া মানে ভাড়াটিয়া বদলে যায় ওই
বাসাটা।
এবং এই জিনিসটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই বুয়ার ঘটনাটা পরে জানতে পেরেছেন?
হ্যাঁ, বুয়ার ঘটনাটা জানতে পেরেছি। এই ঘটনাটা ঠিক রমজানের
এই রমজান না এই লাস্ট
রমজান।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আসার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে এসএমএস করছেন, সুস্মিতা বণিক আমাদের এসএমএস করেছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভূতা ফ্রমের, আমাদেরকে ফুর্তি রাকিব লিখেছেন তার কাছে ভালোই লাগছে, ভয় লাগছে ঘটনা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মন সিং থেকে অনন্যা লিখেছেন আমাদের এখানে এসএমএস করেছেন, হিটলার আমাদের এখানে এখানে এসএমএস করছেন, আমাদের এখানে এসএমএস করছেন রায়হান, এসএমএস করছেন তনয়, এসএমএস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি সেজান, এছাড়াও ইথাম আমাদের এখানে এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে, এছাড়াও এস এইচ আবরার আবারও এসএমএস করছেন, হাসান আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের এখানে কোভিড জিঞ্জিরা থেকে, এছাড়াও রাকিব আমাদের এখানে এসএমএস করছেন, ফুর্তি মোহাম্মদ আবিদ আমাদের এখানে এসএমএস করছেন ধানমন্ডি থেকে, এছাড়াও আনোয়ার সিলেট থেকে আমাদের এখানে এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি তমা, এবং আমাদের আজকে ভূত তার কাছে ভালো লাগছে, নারায়ণগঞ্জ থেকে আমাদের মারিয়া এস এম এস করছেন, স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে, ভূঁইয়া সাদমান আমাদের এখানে এস এম এস করেছেন এবং তিনি ভূত শুনছেন জানিয়ে দিয়েছেন আমাদেরকে, নবীল আখতার আমাদের এখানে এস এম এস করেছেন এবং তিনি বলছেন আই এম ব্যাক আফটার লং টাইম, এবং অনেকে ওয়েলকাম ব্যাক নাবিলা এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এহসানুল এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি রিয়াদ, এছাড়াও আমাদের এখানে এস এম এস করছেন অমিত সরকার, দিনা আমাদের এখানে এসএমএস করছেন, এসএমএস করছেন ফাইভ সহ আরো অনেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে অনেকে এই মুহূর্তে কানেক্টেড আছেন, অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে লিখছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন, আপনাদের নামগুলো আমি পড়ছি, মোহাম্মদ ইমরান খান আমাদের এখানে এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের এখানে ফরহাদ মাহমুদ, এসএমএস করছেন নাহিদ, এসএমএস নয় আমাদের এখানে কমেন্ট করছেন নাদিম আলম, এছাড়াও রাজু রায়হান আমাদের এখানে এসএমএস করছেন, মোহাম্মদ মিরন হুসাইন আমাদের এখানে কমেন্ট করছেন, এখানে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি এম বি দীপু আহমদ, রাকিবুল ইসলাম, পিঙ্কু, উর্মি ওয়াজেদ, প্রিন্স হৃদয়, আরিফিন মাসুদ, তারপরে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে আছেন ডিডিজে রুবেল, অনামিকা চৌধুরী, আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি শ্যামু রয় কক্সবাজার থেকে, আরো অনেকে। আমি একটু আগে দেখছিলাম যে কেউ একজন আমাদের এখানে লিখেছিলেন, আচ্ছা দেখতে পাচ্ছি এখনো আরাফাত হোসেন আবিদ লিখেছেন যে রাসেল ভাই স্টোরি ছিল, তো স্টোরি যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, সেটা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার স্টোরি পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের ইমেল অ্যাড্রেসে যে চলে যেতে হবে, মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে বা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু লিখে ফেলতে হবে আপনাকে, এবং সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofurti.fm, স্পেলিংটা বলে দিচ্ছি bhutafm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা প্রত্যাশায় থাকি, সবসময় প্রত্যাশা থাকি, এই পাঁচ বছর ধরে প্রতিটা দিন আমরা প্রত্যাশায় থেকেছি আপনাদের কাছ থেকে ভালো একটা গল্পের আশায় বা ভালো একটা ঘটনার আশায়। আশা করছি যে আগামী সপ্তাহেও আমরা সেরকম হতাশ করবেন না এবং আমরা পেয়ে যাব আপনাদের কাছ থেকে সেরা কোনো ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
আমার নাম মেহেদী হাসান হৃদয়, চট্টগ্রাম থেকে এসেছি আমি।
জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেহেদী হাসান হৃদয় চট্টগ্রাম থেকে এসেছেন এবং অনেক কষ্ট করে এত দূর থেকে দিদি এসেছেন ঢাকায়। তিনি আছেন একটা রিলেটিভের বাসায় এবং সেখান থেকে তিনি আমাদের এখানে অংশ নিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে এত কষ্ট করে এত দূর থেকে এখানে এসেছেন। কত ঘন্টা লেগেছে আপনাদের আপনার আসতে?
আমাদের 9 ঘন্টা মতো লেগেছে চট্টগ্রামে পৌঁছানোর জন্য,
ঢাকায় পৌঁছানোর জন্য।
ঢাকায় পৌঁছানোর জন্য।
আচ্ছা, চলে যাই আপনার ঘটনায়।
রাসেল ভাই, একটু আমার ঘটনা যাওয়ার আগে আমার ফ্রেন্ড আকিব যে আমার সাথে এসেছে
রেখেছেন এবং আপনাকে নিয়ে এসেছেন, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়।
যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বড় বোনের সাথে। আমরা 4 ভাই বোন এবং আমার একমাত্র বোন যে বড়, তার সাথে ঘটা ঘটনাটা শুরুটা হচ্ছে তার বয়স যখন 3 বছর কি 4 বছর, সে সময়ে সে যখন সে বয়সে 3 থেকে 4 বছর ছিল, তার হঠাৎ হঠাৎ মাঝে মাঝে জ্বর আসত এবং ঘুমের মধ্যে ঘুম ভেঙে যেত ভয়ে, এবং যে স্বাভাবিকেরই সে অনেক কান্না করত ঘুম থেকে উঠে, অথবা যখন জ্বরটা আসত জ্বরটা সহজে যেত না। আমার আম্মু সেটার প্রতিকার হিসাবে ডাক্তার দেখাতো এবং মেডিসিন যেটা ইউজ করতো, কিন্তু মেডিসিনে সেসব কোনো কাজ হতো না। সেই মেডিসিনের কাজ না হওয়া পরে এক সময় আমার আম্মু সেই প্রতিকারের জন্য একটি হুজুরের কাছে যায় এবং হুজুরটি বলে যে এটা খুব সহজে প্রতিকার করা যাবে না, এটা অনেক বড় একটা প্রসিজার হতে পারে, কিন্তু বর্তমান সময়ে যে একটি যাতে এটা ধরা বাধা রাখা যায় ভালো থাকে কিছুদিনের জন্য, সেজন্য কিছু তাবিজ এবং পানি পড়ার।
আমি একটু থামাই আপনাকে। আপনি যেটা বলছেন আপনার নিজের বোনের ঘটনা, রাইট?
জি।
কারণ আমি আরো একবার আপনাদের মনে করে দিতে চাই, এটা ওনার নিজের বোনের ঘটনা এবং এই যে আমরা অনেক কিছু বিশ্বাস করতে চাই না, ওনার পরিবারে ঘটেছে এই ঘটনাটি এবং এই ঘটনাগুলো শুধুমাত্র মুভিতেই দেখা যায়, বাট ওনার নিজের বোনের ঘটনা শুনি আমরা তারপরে কি হয়েছিল।
তারপর হুজুর থেকে তাবিজ আর পানি পড়ার পরে কিছুদিন ভালো থাকে, কিন্তু কয়েকদিন পরে আবার সে একই সমস্যা, তার জ্বর আসে এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। তারপরে সেটার ভালো মতো একটি প্রতিকারের জন্য হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুর বলে যে এটার প্রতিকারের জন্য তারা তার তাকে যা সমস্যা করছে তাদেরকে আমাদেরকে তাদের সাথে আমার কথা বলতে হবে। সেজন্য তারা কি করে, তার যা আমার আপুর সাথে যে যারা আছে তাদেরকে হাজির করা হয়, যেটা বলে সেটা করছে। হাজির করার পরে তারা যেটা জিজ্ঞেস হুজুরটা যেটা জিজ্ঞেস করছে যাকে, যে তারা কিভাবে আসছে, কেন আসছে এবং কেন এই এত ছোট মেয়েকে ডিস্টার্ব করতেছে, এটা যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে জানা যায় যে তারা আমার বোনের বয়স যখন 3 দিন, তার মানে আতুর ঘরের মধ্যে তাদেরকে দেখে এবং তাদের পছন্দ হয় এবং সেজন্য তাদের লাইক করে, আমার আপুকে লাইক করে এবং তাদের দেশে নিয়ে যাবে। সেজন্য তারা বারবার চেষ্টা করে যেন যে কোনো ভাবে আমাদের দেশে তাদেরকে নিয়ে যাওয়া যায়, তাকে নিয়ে যাওয়া যায়।
ওকে,
সেজন্য তখন হুজুর অনেক রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে বলে যে এত ছোট মেয়ে এবং তাদের একমাত্র মেয়ে, তাকে যদি আপনারা নিয়ে অনেক সমস্যা হবে এবং তাদের অনেক দুঃখ পাবে। সেজন্য তাদের রিকোয়েস্টের আমার হুজুরটার রিকোয়েস্টের উপরে তারা ছেড়ে চলে যায়, কিন্তু তারা বলে দিয়ে যায় যে আমার বোনের বয়স যখন 13 বছর হবে তখন তারা তাদেরকে আমার বোনকে নিয়ে যাবে। এটা বলে রাখা ভালো যে আমার বোনের সাথে 7টা জিন ছিল এবং 7টা জিন হচ্ছে যে নিজেরা ভাই ভাই এবং তারা সবাই আমার বোনকে পছন্দ করছে এবং তাকে নিয়ে যাবে।
আচ্ছা,
তখন থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা শুরু হয় মেইনলি 13 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। 13 বছর বয়স পূর্ণ হওয়ার 15 কি 17 দিন পরে আমার বোনের যেটা দেখা যায় যে ফার্স্ট অফ অল লোকেশনটা বলে রাখি, যেটা যেখানে হয়েছে এটা যশোর সিটি কলেজের পেছনে, বড় বড় পেছনে একদম একটি বড় 10 কাঠার মতো জায়গা আছে, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এবং সামনে একটি বড় গেট।
আপনাদেরই জায়গা?
না, আমাদের না, আমরা ওখানে ভাড়া থাকতাম।
আচ্ছা, ওকে।
সেখানে সেখানে মাত্র আমাদেরই বাসাটা ছিল এবং সামনে এরিয়াটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে বিভিন্ন গাছপালা ছিল। যে ঘরটাতে ঘটেছে সেটা ছিল সামনে একটি ছোট বারান্দা এবং ভিতরে একটি হলরুমের মতো, যে একটি এক পাশে একটি খাদ্য, এক পাশে একটি খাদ্য এবং মধ্যখানে সম্পূর্ণ জায়গাটা খালি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার আপু ঠিক মধ্যখানে একটি বিছানা পেতে পড়তেছিলেন এবং আমরা দুই তিন ভাই দুই পাশে ছিলাম। এখন আমরা হঠাৎ করে দেখতে থাকি যে আমার বোনের যে বিছানাটা যেখানে উপর বসে পড়তেছে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। সেটা আমি সে সময় আমার বয়স ছিল 3.5 বছরের মতো এবং আমার মেজ ভাইয়ের বয়স
কিছু মনে আছে ওই সময়ের কথা দুই একটু?
জি, আমার হালকা হালকা মনে আছে যে আমার কিভাবে ওটা ই হচ্ছে অথবা মানুষের যে ইটা ভয়টা যে পাচ্ছে সেটা আমার হালকা হালকা মনে আছে। আর বাকিটা আমার আম্মু থেকে
শোনা।
তারপর ওটা দেখার পরে আমি যেহেতু ছোট ছিলাম সেহেতু আমরা একটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার কারণে আশেপাশে যে আন্টিরা ছিল, প্রতিবেশীরা ছিল, তাদের মধ্যে থেকে একজন প্রথমে আসে এবং তিনি যখন আসে তখন অলরেডি আমার আপুকে প্রায় 4-5 ফুট উপরে তারা তুলে ফেলেছে পাটি সহ। কিন্তু আমার আপুর সেই সেন্সটা নেই যে সে উপরে আছে নাকি নিচে আছে, সে পড়তে আছে তার মতো। সে আন্টিরা এটা দেখার পরে অনেক দোয়া দরুদ পড়ে এবং তাকে নিচে টানার চেষ্টা করে কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। তারপর তিনি আরো যখন একটু চিল্লা চিল্লি করে তখন আশেপাশে আরো কয়েকজন আন্টিরা চলে আসে। রাসেল ভাই বলে আমার একটু বলা ভুল হয়েছে যে আমার আম্মু সে সময় প্রতিবেশী বাসা ছিল এবং আমার আব্বু নিজের কাজে ছিল। এখন যখন আশেপাশে প্রতিবেশী আরো জন আসছে তখন বাড়ির মধ্যে অনেকটাই সরগোল শুরু হয়ে গেছে। এটার মধ্যে আমার মেজ ভাইকে পাঠানো হয় তাকে আমার আম্মুকে আনার জন্য। ততক্ষণে চলে আসে কিন্তু আমার আম্মু যে এসে দেখে যে আমার আপু সেই উপরে আছে এবং তাকে কোনো মতে নামানো যাচ্ছে না। অনেক সময় চেষ্টা করা হয়েছে নিচের দিকে নামানো কিন্তু হয় নাই। এখন যারা আমার আপুকে নিয়ে যেতে চাচ্ছিল উপরে সেটা তিন ঢাকার কারণে তারা নিয়ে যেতে পারেনি, বারবার চেষ্টা করেছে কিন্তু নিয়ে যেতে পারেনি। লাস্ট পর্যন্ত আমার আপুকে উপর থেকে এক প্রকার ফেলে দিয়ে তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তারা আমার আপুর একটা বড় ধরনের ক্ষতি করে দিতে চায়। ক্ষতিটা এমন করে দিয়েছে তারা আমার আপুর ঘাটটাকে সম্পূর্ণভাবে পিছনে না, যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে ঘাটটাকে পিছনে দেওয়া সেটা করে দিয়ে যায়
এবং বেঁকে যায় ঘাটটা।
হ্যাঁ, ঘাটটা পিছন দিকে বেঁকে যায় যতটুকু সম্ভব।
আচ্ছা।
এবং তার জিপটাকে বাইরের দিকে বের করে উপরে আর নিচের দাঁত দিয়ে চাপ দিয়ে যেভাবে বলে যে জিপে চাপ দেওয়া
বের হয়ে যায়। তারপরে
যেটা সম্পূর্ণভাবে বলতে গেলে যে হিন্দুদের কালী মন্দির কালীর মূর্তির মধ্যে যেটা দেওয়া থাকে যে কালীর জিপটা সম্পূর্ণ বের করা এবং দাঁত দিয়ে চাপ দেওয়া সেটা। তারপরে এটা যখন হয় তার মধ্যে আমার আব্বু চলে আসে এবং আসার পরে এটা এই ঘটনা দেখার পরে তারা কি করে খুব তাড়াতাড়ি একজন বড় হুজুরের কাছে যায় এবং হুজুর আমার ফার্স্ট টাইম আমার আপুকে দেখে এই কাজটা করতে মানা করে দেয়। কারণ সে বুঝতে পারে যে কাজটা এসেছে তার কাছে সেই কাজটা তার পক্ষে করা সম্ভব কিন্তু তারও অনেক ক্ষতি হতে পারে। সেজন্য ফার্স্ট টাইম তিনি মানা করে দেন,
তিনি অমত দিয়েছিলেন। তারপরে
কিন্তু আমার আম্মুর কান্নায় দেখে এবং তার দুঃখ দেখে শেষ পর্যন্ত তিনি রাজি হয় এবং তিনি বলে যে এটার জন্য কোনো ক্ষতি হলে কিন্তু আমি দায়ী না। সেজন্য তারপরে তিনি একটা প্রসিজার করে যে তাকে আমার আপুকে গোসল করানো হয় পরা পানি দিয়ে। যে গোসলে যে তিনটা ই আছে যে তিন মগ পানি দিলে একটা নর্মালি গোসল হয়, যে তিন মগ পানি দেওয়ার পরে আমার আপুর স্বাভাবিক অবস্থা ফিরে যায়। সেটা পরে সেখান থেকে আমরা যখন নিয়ে আসে তখন অন দা ওয়েতে রিক্সা করে আসতেছিল। রিক্সা অন দা ওয়েতে তারা যখন আসতেছে রিক্সাটা বারবার মনে হচ্ছে যে উল্টে যাবে অথবা পড়ে যাবে একদিকে কাত হয়ে। সেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায় এবং রিক্সাওয়ালা আমার আপুকে এবং আমার আম্মু আপুকে রেখে চলে যায়। তখন যখন আবার বাসার দিকে ফেরত যাবে ঠিক সেই সময় আবার সেই আগের পজিশনে দিয়ে যায় তারা, যে ঘর পিছনে এবং জিপ সামনে, জিপ বের করা। তারপরে সে সাথে সাথে সে আবার হুজুরের কাছে যাওয়া হয়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যখন বুঝে যে এটা খুব সহজে যাবে না সেজন্য তিনি কি করে আগে আমার বোনকে ঠিক করে একবার গোসল করানো হয় এবং তারপরে তিনি এটা করে যে যে সাতজন আসে আমার বোনের সাথে তাদেরকে বোতলবন্দি করার চেষ্টাটা করে, এবং বোতলবন্দি করার চেষ্টাতে ছয়জনকে বোতলবন্দি করতে পারে এবং একজনকে করতে পারে না। ছোট যে ছিল সবচেয়ে তাকে করতে পারে না, এবং তার যে তার সাথে যেসব জিন থাকে সাহায্যের জন্য তাদেরকে দ্বারা সে বোতলটাকে এমন দূরে পাঠানো হয় যাতে কখনো ফিরে না আসতে পারে। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু ঘটনা শেষ হয়নি। আমার বোনের সাথে তারপরে হয়নি কিছু, কিন্তু আমার বোনের বিয়ে ঠিক ৬ মাস আগে, যখন বিয়েটা ঠিক হয় তখন থেকে ঘটনা শুরু হয়। সেই যে ছোটরা যে ছাড়া পেয়ে গিয়েছিল, সে কি করে আমার বোনকে বারবার পজেস করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এমনও হয় যে তার মধ্যে এসে বিভিন্ন ধরনের অন্যরকম ভাবে কথাবার্তা বলা এবং বারবার চেষ্টা করা
হয় আর কি, সেরকম ধরনের ব্যাপারগুলো ঘটে। কিন্তু তেমন কোনো বড় কিছু হয় নাই।
না, বড় কিছু হয়তো যদি সে সময় আমার আপুকে ঠিক না করা যেত,
কিন্তু ঠিক করা গিয়েছিল,
ঠিক করা গিয়েছিল, সেজন্য আমার আপু এখনো জীবিত আছে।
আচ্ছা, তারপরে বিয়ে হয়েছিল আপনার?
হ্যাঁ, বিয়ে হয়েছিল, এবং বিয়ের পরে থেকে আরো বেশি সমস্যা শুরু করে, কারণ তাদের ইচ্ছা ছিল যে তাদের দেশে নিয়ে যাবে, তার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেজন্য তারা বারবার প্রচেষ্ট করত, এবং বারবার প্রচেষ্ট করার মাধ্যমটা ছিল যারা, সেটা হচ্ছে যে তারা একটা ফল আমার বোনকে খাইয়েছিল, যেটা ঘুমের মধ্যে খাওয়ানো বলে, সেটা খাওয়াইছিল, এবং এটা আমরা বোনের থেকে যখন প্রচেষ্ট অবস্থায় আমরা জানতে পারছি তার থেকে, ওইটার ফলে যখন তখন ইচ্ছা ওই জিনটা আমার বোনকে প্রচেষ্ট করতে পারতো এবং তাকে যে কোনো কাজ করাতে পারতো,
যে কোনো কাজ করাতে পারতো,
যে কোনো কাজ মানে কি তা মানে ফ্যামিলির একজন বড় মানুষ তাকে সবসময় আমার আপু রেসপেক্ট করে, এখন সেই রেসপেক্টটা আসে না, তাকে বিভিন্ন ধরনের গালি দেয়,
মুড পাল্টে যায়,
মুড পাল্টে যায়, সেটা সম্পূর্ণ অন্য একটা পার্সোনালিটি চলে আসে তার মধ্যে। অন্যরকম ভয়েস না, এটা তার ভয়েসটা সেমই থাকে, শুধু একটু
আপনার বোনকে সুস্থ করা গিয়েছিল বলেই এখনো তিনি বেঁচে আছেন বলে আপনারা মনে করছেন, এবং এখন তিনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আপনার জয়েন করার জন্য, এবং আপনি অনেক দূর থেকে কষ্ট করে চট্টগ্রাম থেকে এসেছে এতদূর পর্যন্ত, এবং আজকে রাতে আমাদের এখানে আছেন, এবং আপনি আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা আপনাকে হেল্প করছেন স্টুডিও পর্যন্ত নিয়ে এসছেন তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। আমরা SMS পড়বো, আমরা কমেন্ট পড়বো, সবই করবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 1:34, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত FM এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন, আপনারা সবাই জানেন, এবং আপনাদের কাছে গ্রামীণ ফোন নিয়ে আসছে ভূত FM, এবং আপনারা উপভোগ করছেন 5 বছর আমরা কাটিয়ে ফেললাম। কিন্তু ফারুক আমাদের ময়মনসিং থেকে SMS করছেন, আমাদের হচ্ছে রজনী সিলেট থেকে, এছাড়াও সাকিব আমাদের SMS করছেন, অনেকদিন পর তিনি জয়েন করলেন, তানজাম সিলেট থেকে আমাদের এখানে SMS করেছেন, এবং আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি তিমাত পুলিশ লাইন ময়মনসিং থেকে, রিয়াদ আমাদের এখানে SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি SH আবরার, এবং আমাদের এখানে SMS করেছে দেখতে পাচ্ছি পড়শি, এছাড়াও SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে প্রান্ত, এবং এছাড়া আমাদের এখানে মোস্তাক বেদি রোড থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি গাজীপুর থেকে তাজমিল, এছাড়াও সাকিব আমাদের এখানে SMS করেছেন, SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে আবির সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দীর্ঘ আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন ফেসবুকে, যে রেডিও ফুর্তি যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আছেন হাসান, এছাড়াও রয়েছেন আলী মাহমুদ, এছাড়াও এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সুনিয়া আছেন এখানে, আমাদের এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসনাইন, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস জনি, এছাড়াও হাবিবা আহমেদ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি ডিজে নিপু, এমডি ইব্রাহিম, পাপ্পু, সোয়েব আহমেদ সহ আরো অনেকে। রেডিও ফুর্তির ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এবং কমেন্ট করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে রাসেল ভাই, ভয়ও লাগছে লিখেছেন এমডি লিটন হাজারি, এমডি আশিকুর রহমান লিখেছেন আমার কমেন্ট কখনো পরেও পড়া হয় না, এই তো পড়ে ফেললাম। আজাদ আমাদের ইসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এসএমএস করছেন এবং তিনি আজাদ নিউ ইয়র্ক সিটি থেকে তিনি শুনছেন আমাদের এখানে। আমাদের এখানে নুরউদ্দিন এখানে কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি জাহিন জাহিব মাইশা, এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি এমডি এমডি সবুজ সবুজ শাহ রয়েছেন আমাদের এখানে, আমাদের এখানে রয়েছেন অনিক রয়, অনিক সহ আরো অনেকে আমাদের এখানে কিন্তু কমেন্ট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এখনো রাত জেগে আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার কথায় যাব।
আমি জিয়াদুল ইসলাম রাজু, আমি ধানমন্ডি সাদা থেকে এসেছি। আমার সাথে যে বড় ভাই আসছেন মোহাম্মদ আলমগীর, তাকেও রিয়েলি থ্যাংকস।
আমরা ঘটনায় যাই, আমরা এই জন্য মানে একজন বললে তখন সবাই বলেন বলে আমরা প্লিজ ঘটনায় যাই।
অ্যাকচুয়ালি আমার যে ঘটনাটি ঘটেছে এটা আমার গ্রামের বাড়ি চাঁদপুর বাবুয়ার উত্তর মশাদি গ্রামে। তো আমরা তিন ভাই, তো আমার যিনি বড় ভাই তিনি মাছ ধরতে অ্যাকচুয়ালি অনেক লাইক করেন। তো আমরা প্রায় সময় আমরা দুই ভাই মিলে মাছ ধরতে যেতাম। তো প্রতিদিনের মতোই আমার ভাই আমাকে বলে যে চল আজকে আমরা মাছ ধরতে যাই। তো আমি বলি যে ভাইয়া ডিনার করে তারপরে একসাথে যাই। আচ্ছা ওকে, তো ডিনার করে তো রেস্ট নেয়, তারপর বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যাওয়ার পর তখন ডিনার করে রেস্ট নেওয়ার পর তখন প্রায় কি 12:30 বা 1:45 বেজে গেছে। তো আমার একটা কথা বলতে গিয়ে যে আমরা আমার এলাকায় মানে অনেক পরিমাণ বিল আছে, তো আমরা একটা বিলে যাই মাছ ধরার জন্য। তো অ্যাকচুয়ালি ওই ওই দিনে ওই বিলটাতে আমরা আসলে অনেক ভালো মাছ পাচ্ছি, তো অনেক ভালো মাছ পাচ্ছি। তো আমরা মাছ ধরতেছি, তো মাছ ধরতে ধরতে তো আমরা অ্যাকচুয়ালি যে বিলে যাই মাছ ধরতে, ওই বিলের দক্ষিণাংশে একটা পুরনো হিন্দু বাড়ি আছে। তো অবশ্য এই হিন্দু বাড়িটা এখন পরিত্যক্ত আছে। তো ওই হিন্দু বাড়িতে মানে রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও মানুষ কোন সচরাচর চলাফেরা করে না। তো আমরা মাছ ধরতে ওই প্রায় হিন্দু বাড়ির কাছাকাছি চলে যাই। তো আসলে আমাদের ওই সিজনটা ছিল বর্ষাকাল, একটা সিজন ছিল। তো বর্ষাকাল বলতে মোটামুটি সব দিকে পানি। তো যখন ওই বাড়িটার একটা পিছনে একটা 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 কূপের মতো ছিল, তো ওই কূপের মতো ছিল আর ওই কূপের পাশে মানে একটা বিশাল জঙ্গল ছিল। তো আমরা মাছ ধরতে ধরতে ভালো আসলে ওই বর্ষাকাল এই জঙ্গলগুলো বলতে ওগুলাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তো আমরা কি করি, আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকি মাছ ধরার উদ্দেশ্যে। তো জঙ্গলে ঢুকতে ঢুকতে ভিতরে আরো গহীনে গেলাম। এখন মানে আসলে বর্ষাকাল আর বৃষ্টির সিজন, আকাশ মেঘলা, এভাবেও মানে এত কালো ডার্ক অন্ধকার। তো অন্ধকার তো তাই বলে আমরা মাছ ধরতেছি, তো অনেক ভিতরে যখন গেছি একদম নিস্তব্ধতা সময়। তো নিস্তব্ধতা সময়টার মধ্যে তখন অ্যাকচুয়ালি আমার ভাই আমার সামনে আর আমি আমার ভাইয়ের পিছনে। তো পিছন দিয়ে আমি হাঁটতেছি, তো হঠাৎ করে মানে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কোথায় থেকে জানো মানে কেমন একটা গুচ্ছ একটা আওয়াজ শুনতে পেলাম আমি। তো তখন আওয়াজ শুনতে পেলে তো তখন আমার কানে যখন আওয়াজটা আসে, তো তখন আমি একটু ভালো মতো লক্ষ্য করি যে আসলে আওয়াজ কোন দিক থেকে আসে। তো আস্তে আস্তে দেখতেছি আওয়াজের মানে সাউন্ডলিটা আরো বেড়ে আসতেছে। তো আমি এক পর্যায়ে নজর করে দেখি যে আওয়াজটা করছে অ্যাকচুয়ালি আমার পিছনে একটা একটি বিড়াল, তাও একদম আমার প্রায় আমার কাছাকাছি এসে পড়েছে। তো কাছাকাছি এসে পড়েছে, তো তা দেখে আমি হঠাৎ মানে শিউরে উঠি যে আমার এটা এত কাছে। তো তারপরও আমি মানে খুব ভয় পেয়ে উঠি। তো আমার মধ্যে তখন এতটা ভয় কাজ করে যে আমি আমার ভাইকে যে বলবো বা ঢাক দিব, তাকে বলবো যে বিড়ালটি কোথায় বা কি এটা, তো ওই সাহসটা তখন আর আমার মধ্যে নেই। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীতুত এই কারণে। তো আমরা যখন বিড়ালটা যখন তার মানে তার মতো করে আরো সাউন্ডলি ভাবে ডাকতেছে, তো অনেকক্ষণ ডাকার পর তো আমার ভাই অবশ্য তার নজরে পড়ে যে একটা বিড়াল ডাকতেছে, তো সে শুনতে পান। তো তিনি আসে কি করেন, বিড়ালটিকে পা দিয়ে ছুরি মেরেন। তো ছুরি মেলে বিড়ালটি দেখলাম যে ডাকতে ডাকতে বিড়ালটি পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পর তখন আমার মধ্যে আর ওই ভয়টা কাজ করে না। তো কাজ করে না, তো আমরা আরো হাঁটতেছি। তো এক পর্যায়ে আমরা আরো ভিতরে আরো গহীনে চলে যাই। তো চলে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে জানি কেমন একটা মৃদু একদম ঠান্ডা হাসির আওয়াজ আসতেছে। তো হাসির আওয়াজ আসতে পর স্যার এখন আমার ভাই কি বুঝতে পারছে আমি আসলে তা বুঝি না, তো আসার পর আমার ভাই কিছু না বলে হাসির আওয়াজটা আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে হাসির আওয়াজের। তো আমার ভাই বলে যে চল আমাদের আজকে আর মাছ ধরতে হবে না, আমরা চল চলে যাই আমরা বাড়িতে ফিরে যাই। তো আমি আর আমার ভাই বাড়ির দিকে রওনা করলাম। তো রওনা করলাম, যখন আমরা ওই বাগান থেকে, অবশ্য আমাদের কোনো বাধা প্রদান হয় না বের হওয়ার সময়। তো আমরা যখন বেরোয় মানে বেরোয় আসা পড়ি, তো বেরোয় আসার পর যখন আমরা আবার ওই বিলে প্রবেশ করি মানে জঙ্গল থেকে বেরিয়ে আসি, তখন আমরা ভালো মতো আসি। তো বিল থেকে প্রায় যখন উঠে আসব তখন ওই পর্যায়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি মানে এত একটা মায়াবী সুরে মানে একটা মেয়ে কণ্ঠ এত মায়াবী সুর মানে কান্না করতেছে যে তা শুনে আমরা যে সামনে একটা পা দেব মানে ওই শক্তিটা এখন আমাদের মধ্যে কাজ করতেছে না। যে মানে এত নিশিরাত্রে আর এত মায়াবী কণ্ঠে কিভাবে কিভাবে সে কান্না করব, তো কিভাবে কান্না করব। তো এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাই, তো দাঁড়িয়ে এখন চারদিকে তাকাই, তো এখন কোথায় দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের ওখানে মানে আমাদের গ্রামের ভাষা কড়ি গাছ বলে, তো বিশাল একটা গাছ আছে। তো এক পর্যায়ে গাছ তাকে লক্ষ্য করে দেখি ওসব মানুষ আকৃতি, বাট মানুষ এত হাইট হতে পারে তা জানা নাই। তো মানে মানে হাইট আছে অনেক ভালো লম্বা, আর পুরো সাদা ড্রেস, সাদা একটা কাপড় পরা, আর তার চুলগুলো হোয়াইট, আর চুলগুলো মানে এত করে গাছের ডাল থেকে আর মাটি থেকে প্রায় অর্ধেকাংশ এত লম্বা চুল, চুলগুলো নিচের দিকে ছেড়ে দিয়ে সে কান্না করতেছে। তো আমরা তাকে তাকে তা দেখতেছি, আর আমিও তো এক পর্যায়ে কাঁপতেছি, আর আমার ভাইকে আমি ধরে রাখছি। তো ধরে রাখার পর তো ও মানে ওর দিকে তাকিয়ে আছে, আর ও বিভিন্ন ভঙ্গিমা করে আমাদেরকে দেখাইতেছে আর কাঁদতেছে। তো কাঁদতেছে, তো আমার ভাইকে আমি ধরে, ভাই আমাকে, ভাই আমার হাতটা ধরে, তো ভাই আমার হেঁটে নিয়ে আসতো। ভিলের রাস্তা তো অ্যাকচুয়ালি পাশে কোনো মানে অন্য কোনো রাস্তা নাই যে অন্য কোনো ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, তো এদিক দিয়ে যেতে হবে। তো আমার ভাইকে হলো আমার হাতটা ধরে, তো আমার মানে আমার ভাইয়ের সাহস আছে এটা বলতে হয়, কারণ তুমি এই পরিস্থিতির মধ্যে দিও মানে আমার হাতটা ধরে সে মানে হাতটা ধরে সে চলে যায়। তো চলে যাওয়ার পর এখন ওই গাছটা ঠিক গাছটা নিচে আসছে, আর উনি ও আমাদের গায়ে শিশি করে দেয়, শিশি করে দেয়, তাও আমরা ব্যাপারটা নর্মালি ভাবে নিই। তো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর তো আমাদের বাড়িতে কিছু দূরে মানে বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা ছিল, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা মানে লম্বা একটা রাস্তা। তো আমাদের বাড়িটা তো অনেক পুরন বাড়ি ছিল, তো বাড়িটার এক পাশে তো বিশাল মানে একটা কবরস্থান ছিল। তো ও কবরস্থান আছে বলে মানে কবরস্থানের পাশে বিভিন্ন বাঁশের ঝাড়, তারপর বিভিন্ন বিভিন্ন জঙ্গল, তো বিভিন্ন বিভিন্ন জঙ্গল আছে। তো এই জঙ্গল আসার পর তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে এত অন্ধকার।
ওইখানে কি হলো এটা বলেন।
ওখানে কি হলো, ওখানে চারদিকে তো এত অন্ধকার, তো অন্ধকার হঠাৎ করে আমরা কিছুটা যাওয়ার পর হঠাৎ আমাদের রাস্তা মানে সব আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এতটা ডার্ক অন্ধকার হয়ে গেল, তো কিছু দেখতে পাচ্ছি না। অন্ধকার হয়ে যাওয়ার পর এখন মানে তারপর আমরা তারপরে এখন মানে পাশের গাছগুলো থেকে কেমন হাওয়া বসতে আছে, তো হাওয়া আসার পর এখন হাওয়াটা আস্তে আস্তে, বাট আমাদের সামনে কিছু আসে না, সবগুলো আমার পিছনের গাছগুলাতে। তো পিছনের গাছে হাওয়া আসার পর এখন গাছগুলো এত মানে চুরমার করে দিতে আছে, কেমন মানে
ঝড় উঠলো গাছে, বুঝতে পারলাম। তারপরে
তো এভাবে ঝড় উঠার পর তারপর আমরা কি করলাম, তারপর আমার ভাই এক পর্যায়ে, তখন আমার ভাই কি মানে জানি না কেন বললো যে আমাকে বলতেছে যে তুই পিছনে থাকিস না, সোজা হাঁটতে থাক। তো আমি এক পর্যায়ে আসে পড়ি, তো হাঁটতে হাঁটতে যখন এক পর্যায়ে আমরা বাড়িতে পৌঁছে যাই, তো বাড়িতে পৌঁছে যাওয়ার আমার ভাই, তো আমরা দুই ভাই হতাশ করে আমরা যার যার রুমের মতো গিয়ে শুয়ে পড়লাম। তো আমার ভাবি দরজা খুললো, তো ভাবি দরজা খুলে তো ভাবির দরজা আমরা ভাবির কাছে ব্যাগটা দিয়ে, তো আমরা নিজে যার মতো শুয়ে যাই, আর ভয়ে আমরা কারো কাছে এটা ডিসকাস করতে পারি না। তো ডিসকাস করতে পারি না, তো আমার ভাবি কি করে, ওই বাইরের লাইট জ্বালিয়ে সে বাইরে মাছগুলো কাটতে বসে। তো কাটতে বসার তো হঠাৎ তার মাছ কাটার পাশে কোথায় থেকে যেন একটা বিড়াল এসে তার নিজের মতো করে ডাকছে। তো ডাকছে আর অ্যাকচুয়ালি ওই বিড়ালটা ডাকছে আর, তো আমার ভাবির মধ্যে তো নার্ভাস ছিল না, তো ভাবি দু তিনবার বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তো তারপরে বিড়ালটি আসে, বারবার আসতেছে বিড়ালটি। তো বিড়ালটি আসার পর এক পর্যায়ে বিড়ালটিকে ভাবির কাছে একটা ঢিলা ছিল, তো ওই ঢিলাটা ছুড়ে মারে, তো বিড়ালটি নাকি চলে যায়। তারপর ভাবি ওই মাছগুলা আমাদের পুকুর পাড়ে কাটতে যায়, তো কাটতে যায়। তো অ্যাকচুয়ালি ওই ভাবি ওই পুকুর পাড়ে যাওয়ার পর ভাবি আর কিছু বলতে পারে না, তো আর কিছু বলতে পারে না। আর তো আমরা যখন প্রজরের আজান দেওয়ার পর আমার আম্মু আমার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেখে যে ভাবি ঘরে নাই। তো ভাবি ঘরে নাই আর
আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল?
আমাদের ভাবির সাথে আমার ভাবির দোষ কি ছিল জানি না, ভাবি ওই অবশ্য ওইটা মনে আমাদের মাছ খেতে চেয়েছিল। তো আমার ভাবি অ্যাকচুয়ালি
আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল?
ভাবির সাথে সমস্যা হলো ভাবি বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছে, বিড়ালটিকে ইট ছুঁড়ে মারছে, বিড়ালটি গায়ে পড়ছে, তো বিড়ালটি পালিয়ে গেছে,
সেটা আমরা শুনেছি। কিন্তু কি সমস্যা হয়েছিল?
ভাবির সাথে সমস্যা হয়েছে, তারপর অ্যাকচুয়ালি ভাবিকে এভাবে যাওয়ার পর ভাবি সিনসিলতা বসানো ভাবিকে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার ভাবিকে মানে
তিনি হঠাৎ করে কেমন যেন আমাদের পরিবার সাথে মাঝে মাঝে এত পরিমাণ বিহেভ করে, এত বাজে বিহেভ করে, আমরা কিছু বুঝতে পারি না। তো এক পর্যায়ে তাকে
আপনার ভাবি তারপরে পজিটিভ হয়েছিল। আমরা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক। ঘুরতে সময় রাত 1:52 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা তানজাম, আমাদের এস এম এস করছেন সিলেট থেকে। এছাড়াও আমাদের এখানে এস এম এস করছেন দেখতে পাচ্ছি সাবিকুন নাহার, এছাড়াও সাগর আমাদের এখানে এস এম এস করছেন বাবু নরসিন্দী থেকে, এছাড়াও এমডি সোনা এস এম এস করছেন আমাদের এখানে এস এম এস করছেন ফারুক ময়মনসিং থেকে, কাজল ময়মনসিং থেকে এস এম এস করছেন, মামুন আমাদের এখানে এস এম এস করছেন আমাদের এখানে ববিন, এস এম এস করছেন আমাদের এখানে শাহা আলম, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাকিব, এছাড়াও আদনান আমাদের সাথে রয়েছেন, বাবু আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আজাদ চট্টগ্রাম থেকে, এস এইচ আবরার আবারও এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমি দেখতে পাচ্ছি টিনা স্কাটন থেকে, এবং তার বেশ মজা লাগছে। অমিত পল আমাদের এখানে এস এম এস করেছেন তাঁতিবাজার থেকে, এবং তিনি বলছেন আমার এস এম এস পড়া হয় না কেন। নাবিলা বলছেন আজকের স্টোরিগুলো অনেক ভালো লেগেছে আমাদের এখানে। মিঠু এস এম এস করছেন উত্তরা থেকে, এছাড়াও এস এম এস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি জাহিদুজ্জামান মারিয়া আমাদের এখানে এস এম এস করছেন, প্রান্ত কর্মকার আমাদের এখানে এস এম এস করছেন, শুভ আমাদের এখানে ওয়াসা রাজশাহী থেকে এস এম এস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, সাগর এস এম এস করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, তুষার চট্টগ্রাম থেকে, আরো অনেকেই এস এম এস করছেন। কিন্তু আজকে আমাদের হাতে আর একদমই সময় নেই, আমাদের আওয়ার শেষ হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো আবারও আগামী সপ্তাহে, এবং আশা করছি আগামী সপ্তাহে আপনারা আরও আপনাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো পাঠাবেন। এবং আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা আপনারা ফেসবুকে অনেকেই জানিয়েছেন, তারপরেও বলবো যে নতুন একদমই নতুন অতিথি যারা এর আগে কখনো আসেনি তাদেরকে নিয়ে একটা এপিসোড করা হলো, এবং এটা একটু রিস্কি ছিল, তারপরেও আজকে ভূতেফের বার্থডের পরপরই প্রথম যে এপিসোডটা হলো, 6 বছরে প্রথম পা দিল যখন, তখন যে এপিসোডটা হলো সেটা একদমই নতুন ফ্রেশ কয়েকজন মানুষকে নিয়ে করা হলো। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারা ভালো থাকবেন। আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন, bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি যেন আপনার ঘটনাটা পড়ে শোনায়। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।